Mirchi Sunday Suspense Gaan Daan Uttejana. কুয়াশার চাদরে ঢাকা মগধের রাজধানী পাটলিপুত্র, কালো আকাশে ফুটে থাকা তারার অবস্থান জানিয়ে দিচ্ছে সময় রাত্রি দ্বিতীয় প্রহর। স্থান নগরের মধ্যে অবস্থিত একটি পতিতাপল্লী। আলো আধারিতে ঢাকা সড়কে দাঁড়িয়ে আছে কিছু নারী অপেক্ষায়, কখন কোন পুরুষ তাদের একটা রাত কিনে নেবে অর্থের বিনিময়ে। অভাবী এই রমণীরা আশায় বুক পাচ্ছে, খিদে আর অভাবের সামনে লজ্জা সম্মান বড়ই ঠুনক। দেহ ব্যবসা এ জগতের আদিম পেশা। দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ ভেসে আসছে। মুখ ঢাকা এক ঘোড় সওয়ার বেরিয়ে এলো কুয়াশার চাদর সরিয়ে। মেয়েদের কাছে এসে ধীর হল তার গতি। একে একে সব মেয়েদের সামনে ঘোড়া দাঁড় করিয়ে ভালো করে জরিপ করে নিল সে।
এই যে কি এত দেখছেন বাবু, বিয়ে করবেন নাকি?
পছন্দ মতো একজনের দিকে আঙুল নির্দেশ করল ঘোড়সওয়ার। মেয়েটা মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে এগিয়ে এলো ঘোড়ার দিকে। মুখ ঢাকা ব্যক্তিটি নিজের কাপড়ের ফাঁক দিয়ে একটা রৌপ্য মুদ্রা মেয়েটির সামনে ধরল, কিন্তু দিল না। মুদ্রাটা আবার নিজের কাপড়ের ভাঁজে ঢুকিয়ে রাখল। এটা এক ধরনের আশ্বাস। এতে প্রমাণ হল মেয়েটিকে ন্যায্য মূল্য দেওয়ার ক্ষমতা তার আছে। তারপর মেয়েটিকে ঘোড়ায় তুলে নিয়ে লোকটা আবার ঘোড়া ছুটিয়ে দিল। ঘন কুয়াশার মধ্যে দূর দিগন্তে মিলিয়ে গেল ঘোড়া আর তার দুই সওয়ার। কিছুক্ষণ চলার পর একটা নির্জন জায়গায় এসে ঘোড়া থামাল ঘোড়সওয়ার। পথে মেয়েটির সঙ্গে একবারও কথা বলেনি। একটু অবাক হয় মেয়েটি, বুকের ভেতর খানিকটা ভয়ও মোচড় দিচ্ছে। এক জায়গায় ঘোড়া থামিয়ে মুখ ঢাকা ব্যক্তিটি মেয়েটিকে নামতে ইশারা করল। মেয়েটি নামার পর রহস্য ব্যক্তি নিজেও নেমে এলো ঘোড়া থেকে, একটা গলি পথে এগিয়ে গেল এবং মেয়েটিকেও তার সঙ্গে আসতে ইশারা করল। মেয়েটি তার পিছু নিল বটে, কিন্তু অদ্ভুত কোনো আশঙ্কা আর ভয় কুয়াশার বেশে হাতছানি দিচ্ছে তাকে। লোকটি এখনো মুখ ঢেকে রেখেছে, হতে পারে সমাজের ভদ্রস্তরের কেউ। লোকটা আরো খানিকটা অন্ধকারে ঢুকে গেল। মেয়েটি ধীর পায়ে তার পিছু পিছু এগোচ্ছিল। লোকটার কাছাকাছি আসতেই আচমকা মেয়েটির দিকে ফিরল লোকটা। চকিতে মেয়েটাকে একটা দেওয়ালের সঙ্গে ঠেসে ধরল। এক ধরনের বর্বরতা ছিল এই আচরণে। মেয়েটি তার ভাগ্যকে দোষ দিল আর দাঁতে দাঁত চেপে পরবর্তী ঘটনার জন্য মানসিকভাবে প্রস্তুত হল। এক্ষুনি তার শরীর ছিঁড়ে খাবে এই পশুটা, এ ব্যাপারে সে খানিকটা অভ্যস্ত। চোখ বন্ধ করে প্রমাদ গুনল, কিন্তু পরক্ষণেই বুঝল কোথাও যেন একটা ভুল হচ্ছে, কারণ লোকটার একটা হাত তার মুখ চেপে ধরেছে। চোখ খুলতেই মেয়েটি দেখতে পেল লোকটার অন্য হাতে কিছু একটা চকচক করছে। দেখি, এটা একটা বড় ছুরি। তীব্র আতঙ্ক গ্রাস করল মেয়েটাকে। পুরুষটার হাত থেকে পালিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করল সে, কিন্তু লাভ হল না। বাহু বলে সে একজন শক্তিশালী পুরুষের সঙ্গে পেরে উঠবে কেন? ছটফট করতেই লোকটা হাঁটু দিয়ে আঘাত করল মেয়েটাকে। অস্ফুট যন্ত্রণার চিৎকার গুণান বেরিয়ে এলো মেয়েটার মুখ থেকে। মেয়েটা শেষ মুহূর্তে আততায়ী মুখ দেখতে পেল। চোখের তীব্র আক্রোশ যেন ঝলসে দিতে চায় মেয়েটার শরীর। অনুভব করল তার পেট চিরে ঠান্ডা লোহার ফলা ঢুকে যাচ্ছে। তীব্র একটা যন্ত্রণা হচ্ছে পেটে। আস্তে আস্তে মৃত্যুর স্রোত ছড়িয়ে পড়ছে তার গোটা শরীরে।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অভিজ্ঞান গাঙ্গুলির নতুন থ্রিলার হত্যাশাস্ত্র, অডিও নাট্যরূপ দীপ ঘোষ। অভিজ্ঞান গাঙ্গুলির জন্ম 29 জুন 1990 সালে কাঁচড়াপাড়ায়। প্রযুক্তিবিদ্যায় স্নাতক, ন্যানো ইলেকট্রনিক্সে পিএইচডি এবং কয়েক বছর বিদেশে গবেষণার পর বর্তমানে ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত। 2022 সালে প্রথম প্রকাশিত হয় লেখকের চাণক্য সিরিজের প্রথম বই হত্যাশাস্ত্র। অন্যান্য প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে স্বরশাস্ত্র, একদা আর্যাবর্তে, অপার্থিব। এই গল্পটি এই বছর প্রকাশিত হয়েছে বুক ফার্ম পাবলিকেশনস থেকে। মুখ্য চরিত্রে শঙ্করী প্রসাদ মিত্র, অগ্নি ও আরো অনেকে। শুরু হচ্ছে হত্যাশাস্ত্র।
ওং জবা কুসুম সংকাশং কশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপঘ্নম প্রণতোষ্মি দিবাকরম। নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ।
সূর্য প্রণাম সেরে সবে নিজের কুটিরের দিকে এগিয়েছেন আচার্য বিষ্ণুগুপ্ত। পরনে সাদা গেরুয়া কাপড়, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে ত্রিবলি টিকা, ন্যাড়া মাথায় লম্বা টিকি এবং বুকের পৈতে তাঁর ব্রাহ্মণ্যের পরিচয়। আর পাঁচজন ব্রাহ্মণের থেকে তাকে আলাদা করে তাঁর চোখ। চোখের তারায় তাঁর বুদ্ধির দীপ্তি বিদ্যুৎ খেলে যায়। অন্তর্ভেদী সেই দৃষ্টির কাছে জগতের কোনো রহস্যই যেন গোপন থাকতে পারে না। অতি সাধারণ দর্শনেই ব্রাহ্মণকে সামনে থেকে দেখলে কেউ আন্দাজও করতে পারবে না, এই ব্যক্তি স্বয়ং বিষ্ণুগুপ্ত চাণক্য, মৌর্য সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ক্ষমতাশালী ব্যক্তিত্ব। অনেকের মতে তাঁর রাজনৈতিক প্রতিপত্তি স্বয়ং সম্রাটের চেয়েও বেশি। কুটিরের কাছাকাছি এসে তিনি দেখলেন একটু দূরে দুজন ব্যক্তি সম্পূর্ণ সামরিক সাজে দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে একজনকে চিনতে অসুবিধে হল না। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি মগধ সেনাপতি কিথক, দ্বিতীয় ব্যক্তি যুবক এবং অপরিচিত।
কি ব্যাপার সেনাপতি কিথক, এত ভোরে শরীরচর্চা ছেড়ে আমার দরজায়?
সেনাপতি আর তাঁর সঙ্গী প্রথমেই চাণক্যর পা ছুঁয়ে ভক্তিভরে প্রণাম করে নিলেন।
আচার্য ক্ষমা করবেন, এই ভোরবেলায় আপনাকে বিরক্ত করলাম। আপনার পুজো শেষ হওয়া অবধি অপেক্ষা করছি, আপনি আপনার কাজ সেরে নিন।
আমার সকালের পুজো ইতিমধ্যেই সেরে ফেলেছি আর্য, আমার কুটিরে আসুন। আচ্ছা, আপনার সঙ্গীটিকে তো ঠিক চিনলাম না।
এ হল সুসেন, রক্ষী বাহিনীর নতুন আধিকারিক।
তা বেশ, বসুন সেনাপতি। আধিকারিক সুসেন, আপনিও বসুন। এবার বলুন তো, এত সকালে আমার কাছে আসার কারণটা কি?
আচ্ছা, নগরের বুকে ঘটে যাওয়া একের পর এক হত্যাকাণ্ডের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন, এ তো আপনার না জানার কথা নয়। পাটলিপুত্রের প্রতিটি মানুষ জানে এই মগধের একটা পায়রাও মহামান্য চাণক্যের অজ্ঞাতে ডানা ঝাপটায় না।
ওহে বীর কিথক, আপনি আমার ক্ষমতার একটু বেশি অনুমান করে ফেলেছেন। রাজকার্য থেকে আমি এখন সম্পূর্ণ অবসর নিয়েছি। এই জীবনে অর্জিত সমস্ত জ্ঞান এবং অভিজ্ঞতা আক্ষরিকভাবে অর্থশাস্ত্রতে একত্রিত করার কাজে মন দিয়েছি। সাম্রাজ্য, সম্রাট সবই আসে যায়, শুধু জ্ঞানই চিরস্থায়ী হয়। তবে আপনার প্রশ্নের উত্তরে বলি, হ্যাঁ, আমি রূপজীবী রমণীদের হত্যার ঘটনা শুনেছি। ইতিমধ্যে দুজন রমণীকে রাতের অন্ধকারে হত্যা করেছে এক অজানা আততায়ী। সে সংবাদ আমার কানে এসেছে।
আচার্য, কাল রাতে আরো একটা ঘটনা ঘটে গেছে।
সে কি? আবার এত পাহারার ব্যবস্থা থাকা সত্ত্বেও?
সেটাই আশ্চর্যের বিষয় আচার্য, সেই কারণেই আপনার কাছে আসা। এবারের ঘটনাটা ঘটেছে নগরের একেবারে উত্তরে।
আমি যদিও আগের দুটো ঘটনার কথা শুনেছি, তবে আপনার থেকে আর একবার শুনতে চাই। আগের দুটো হত্যার বিষয়ে আপনার তদন্তে কি কি তথ্য উঠে এসেছে বলুন।
সুসেন বলুক, আমি এবং সুসেন দুজনেই এই তদন্তভার সামলাচ্ছি। সুসেনই গুছিয়ে বলুক প্রথম থেকে। বলো সুসেন।
প্রথম ঘটনাটা ঘটে মাস দুয়েক আগে। জনৈক নাগরিক প্রাতঃভ্রমণে বেরিয়ে একটা কানাগলিতে একজন নারীর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। তখনই সে প্রহরীদের গিয়ে খবর দেন। খবর পেয়ে আমি নিজেও গিয়েছিলাম। তলপেটে ছুরির আঘাতে মৃত্যু হয়েছে, দেখেই বোঝা যায়। কিন্তু ভয়ঙ্কর হল সেই হত্যার নৃশংসতা। প্রথমে সেই দৃশ্য দেখে ভেবেছিলাম মানুষের পক্ষে তো সম্ভব নয়, নিশ্চয়ই কোনো শেয়ালের কাজ। পেটের ভেতরের নাড়ি ভুড়ি বাইরে শরীরের পাশে ছড়িয়েছিল। তারপর আমি মৃতদেহ শনাক্তকরণের ব্যবস্থা করলাম এবং তার থেকেই জানতে পারলাম মৃতা রমণী একজন কণিকা।
তার সঙ্গী সাথীদের জিজ্ঞাসাবাদ করেছিলেন?
হ্যাঁ আচার্য, করেছিলাম।
সেদিন রাতের কোনো কথা তারা কেউ বলেছেন কি? মানে শেষ কখন দেখেছিলেন কিংবা কার সঙ্গে দেখেছিলেন?
জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানতে পেরেছি, ঘটনার আগের দিন রাতে একজন মুখ ঢাকা ব্যক্তি এই গণিকাকে নিজের ঘোড়ায় করে নিয়ে গেছিল। সেই অজানা ব্যক্তির মুখ তারা কেউই দেখতে পায়নি। এই অবধি ঘটনাটা আমার খুব একটা অস্বাভাবিক লাগেনি, কারণ সম্ভ্রান্ত ব্যক্তিরা সমাজের ভয়ে মুখ ঢেকেই গণিকার কাছে যাতায়াত করে।
তাহলে ঠিক কখন ঘটনাটা আপনার অস্বাভাবিক মনে হল?
বৈদ্য দেহ পরীক্ষা করে যখন জানালেন মৃত মেয়েটির শরীরে জরায়ু নেই, হত্যাকারী হত্যার পরে তার শরীর থেকে জরায়ু ছিঁড়ে নিয়েছে এবং সেটার খোঁজ পাওয়া যায়নি, বিষয়টা খুবই অদ্ভুত লেগেছিল আমার। সেনাপতিকে তখনই আমি ঘটনাটা আগাগোড়া জানাই। কিন্তু আমি ভাবিনি যে পরের মাসে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হবে। দ্বিতীয়বারের মৃতা স্ত্রীলোকটিও একজন গণিকা, যদিও অন্য গণিকালয়ের, কিন্তু হত্যা পদ্ধতি একই। আর এবারেও শরীরে জরায়ু নেই।
বেশ, তারপর কিরকম কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
পাহারা বাড়ানো হয়েছে যতটা সম্ভব, পথে পথে সৈনিকরা রাতে টহল দিচ্ছে। তারপরেও আজ খানিক আগেই দুজন টহলদার আরও একটা মৃতদেহ আবিষ্কার করেছে।
সম্রাট জানেন এ বিষয়ে?
কাল রাতের ঘটনাটা তিনি জানেন না এখনো, কিন্তু তাকে বলি বা কি লাভ? আপনি তো সবই বোঝেন আচার্য, বেশ্যাদের জীবনের
কোনো দাম নেই, তাই তো?
সম্রাট বা সম্রাটের মন্ত্রীরা এই হত্যাগুলো নিয়ে সভার কোনো সময় ব্যয় করতেই রাজি নয়। সম্রাট নিজে কিছুটা আগ্রহ প্রকাশ করলেও মন্ত্রীরা এসব প্রসঙ্গ নিমেষে উড়িয়ে দেয়। আমি বহুবার দরবার করেও ফিরে এসেছি।
চমৎকার। আচ্ছা, এবারও কি হত্যাখানা একইভাবে?
আগে হ্যাঁ আচার্য, পেটে ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে। এই মৃতদেহও জরায়ু নেই। খুবই বিভৎস আচার্য সেই দৃশ্য।
আগের দুটো মৃতদেহ আমি দেখেছি। চলুন আর্য, আপনাদের সঙ্গে গিয়ে একবার মৃতদেহটা দেখে আসি।
হ্যাঁ চলুন।
চাণক্য উঠে দাঁড়ালে। তার দেখা দেখি অন্য দুজনও আসন ছেড়ে উঠে দাঁড়ালে।
আপনি সচক্ষে মৃতদেহ দেখতে চাইবেন অনুমান করেই আমি আপনার জন্য একটা ঘোড়া সঙ্গে করেই এনেছি।
আপনি বিচক্ষণ সেনাপতি। চলুন, এবার যাওয়া যাক।
গলিপথের মুখে সাধারণ নাগরিকরা ভিড় করে দাঁড়িয়ে আছে। প্রহরীরা তাদের মূল ঘটনাস্থল থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করছে। তিনটে ঘোড়া এসে সেখানে থামল। তাদের দেখেই দুজন সৈনিক ভিড় সরিয়ে জায়গা করে দিতে এগিয়ে গেল। সেনাপতি কিথক, সুসেন এবং চাণক্য ঘোড়া থেকে নামলেন। চাণক্যকে দেখা মাত্রই সমগ্র ভিড়টা নিজে থেকেই দুভাগে ভাগ হয়ে মাঝখানে একটি রাস্তা তৈরি করে দিল। সৈনিকদের সঙ্গে তারা তিনজন গলির দিকে এগিয়ে গেলেন। অন্ধ গলির শেষ মাথায় এক স্ত্রীলোকের মৃতদেহ পড়ে আছে। চারিদিকে জমাট বাঁধা রক্ত, আড়াআড়িভাবে মেয়েটার পেট চেরা হয়েছে ধারালো কোনো অস্ত্র দিয়ে। শরীরের অভ্যন্তরীণ কিছু অংশ বাইরে বেরিয়ে আছে। বুঝতে অসুবিধে হয় না, কেউ ক্ষতর মধ্যে হাত ঢুকিয়ে তন্ন তন্ন করে কিছু খুঁজছিল। ভেতরে নাড়িভুঁড়ি এক্ষেত্রেও বাইরে বেরিয়ে এসেছে। খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে। মেয়েটির দেহে সস্তা গয়না আর রঙিন পোশাক, উগ্র সাজ চোখে পড়ে মেয়েটার মুখে আর শরীরে। অনুমান করা যায় এই মেয়েটিও একজন রূপোপজীবিনী। এই রূপই ছিল তার জীবন এবং জীবিকার একমাত্র মূলধন। চাণক্য মৃতদেহের সামনে ঝুঁকে কি যেন পরীক্ষা করতে লাগলেন। একবার মৃতদেহের একটা হাত নাড়িয়ে দেখলেন, খানিকক্ষণ কিছু ভাবলেন, তারপর উঠে দাঁড়ালেন।
মৃতার মুখের দাগ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আততায়ী তার সর্বশক্তি দিয়ে মুখ চেপে ধরেছিল যাতে সে চিৎকার করতে না পারে। এবারেও সম্ভবত শেষ রাতে ঘটনাটা ঘটেছে। তার উপরে অন্ধগুলি কারোর কিছু শুনতে বা দেখতে পাওয়ার সম্ভাবনাটাও ক্ষীণ। হত্যা করার উপযুক্ত জায়গায় বটে। মৃতদেহ যতটা শক্ত হয়েছে আর রক্তপাতের পরিমাণ থেকে অনুমান করতে পারি গত রাতে দ্বিতীয় প্রহর নাগাদ হত্যা করা হয়েছে। খোঁজ নিয়ে দেখুন, আগের দুই অভাগিনীর মতোই এই মেয়েটিও হয়তো গণিকা। কিন্তু সব কটা হত্যাকাণ্ডেই একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়।
কি বিষয় আচার্য?
মুখ চেপে ধরা ব্যতীত মৃতার শরীরে কোনো বলপূর্বক আঘাতের চিহ্ন নেই। শরীরের পোশাকও প্রায় নিখুঁত আছে, অর্থাৎ কোনোভাবেই এই রমণীটিকে ধর্ষণ করা হয়নি। আগের দুটো ক্ষেত্রেও একই ব্যাপার লক্ষ্য করা গেছে। বৈদ্য নিশ্চিতভাবেই জানিয়েছে যে মৃত্যুর আগে মৃতাদের সঙ্গে কোন রকম শারীরিকভাবে মিলিত হওয়ার চেষ্টা করা হয়নি, তাই তো?
আগে হ্যাঁ, আগের হত্যাগুলোর ক্ষেত্রেও এই জিনিস লক্ষ্য করেছি আমি, আর এক্ষেত্রেও তাই তো মনে হচ্ছে।
হ্যাঁ, এইটা কিন্তু সত্যি ভীষণ একটা জরুরি বিষয়।
কেন আচার্য?
মনস্তত্ত্ব আর্য, মনস্তত্ত্ব। এটা থেকে হত্যাকারীর মনস্তত্ত্বর একটা দিক উঠে আসে।
কি রকম আচার্য?
এ থেকে সহজেই বোঝা যাচ্ছে হত্যাকারী শুধুমাত্র হত্যা করতেই এই মেয়েদের নিয়ে আসে। সাধারণ অপরাধীর মনস্তত্ত্ব কিন্তু একেবারেই এরকমটা হয় না। সাধারণত এরকম অপরাধের ক্ষেত্রে এটাই লক্ষ্য করা যায় যে কোনো নারীকে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে তো আবার ধর্ষণ করা হয়েছে বলেই হত্যা করা হয়, কিন্তু এখানে আমরা তার ব্যতিক্রম দেখছি।
এর কারণ কি হতে পারে বলে আপনার মনে হয় আচার্য?
হত্যাকারী কেন এমনটা করে তা আমার জানা নেই। হয়তো সে অক্ষম, অথবা
অথবা
অথবা সে একজন নারী।
কিন্তু আচার্য, এই নৃশংস হত্যাকাণ্ড একজন নারীর পক্ষে ঘটানো সম্ভব? আমার কিন্তু একেবারেই তা মনে হয় না।
নারীর ক্ষমতা কতটুকু দেখেছেন, নারীদের পক্ষে কি কি সম্ভব তা স্বয়ং বিষ্ণুও যে অনুমান করতে পারে না আর্য। তদন্তর ক্ষেত্রে সব ধরনের সম্ভাবনার কথা ভেবে এগোনোটাই বুদ্ধিমানের কাজ। তবে এটাও সত্যি, ছোড়া নারীদের অস্ত্র নয়।
তবে নারীদের অস্ত্র কি?
নারীদের অস্ত্র হল বিষ। বিশেষ প্রয়োজন ছাড়া নারীরা রক্তাক্ত পদ্ধতি সাধারণত বেছে নেয় না।
এবার তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে?
সবচেয়ে কাছের গণিকাপল্লিতে খবর দিন, সম্ভবত মেয়েটা সেখানকারই বাসিন্দা, তাদের মধ্যে কেউ এসে শনাক্ত করতে পারবে আশা রাখি।
আগেই খবর পাঠানো হয়েছে আচার্য, আমিও তেমনটাই অনুমান করেছিলাম, তাই সৈনিক পাঠিয়েছি। সেখান থেকে কয়েকজনকে নিয়ে হয়তো খানিকক্ষণের মধ্যেই চলে আসবে।
বেশ,
আপনি কি এখনই কুটিরে ফিরবেন নাকি?
না, খানিকক্ষণ অপেক্ষা করি। আপনার সৈনিকরা যদি এর মধ্যেই।
বাক্য শেষ হল না, ঘোড়ার শব্দ এসে থামল ওদের কাছে। দুজন সৈনিক ফের ভিড় সরানোর ব্যবস্থা করল। কৌতূহলী লোকজন সরে যেতেই তিনজন নারী ধীর পায়ে এগিয়ে এল। মৃতদেহের একেবারে কাছাকাছি এসে সেদিকে নজর পড়তেই তিনজনেই থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের মধ্যে একজন আতঙ্কে চোখ ঢেকে নিল, দ্বিতীয়জন সেই রক্তাক্ত বিভৎস দৃশ্য সইতে না পেরে বমি করতে শুরু করল, তৃতীয়জন শুধু বিস্ফারিত চোখে এক দৃষ্টিতে মৃতদেহের দিকে চেয়েছিল। মৃতদেহের কাছ থেকে তাদের সরিয়ে আনা হল। তাদের কিছুক্ষণ সামলে নেওয়ার সময় দিয়ে সুসেন এগিয়ে গেলেন, তৃতীয় জনকে আড়ালে ডাকলেন জিজ্ঞাসাবাদের জন্য।
মৃতা কি তোমাদের পরিচিত?
হ্যাঁ।
নাম?
স্মৃতিকা।
কাল শেষ কখন দেখেছিলে তাকে, মনে আছে?
আমি বোধহয় শেষ দেখেছিলাম কাল রাতে, আমরা দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে, একজন ঘোড়ায় চড়ে আসে, তারপর ওকে সঙ্গে নিয়ে যায়।
ঘোড়সওয়ার? তাকে দেখেছো?
আগে না, তার মুখ ঢাকা ছিল, সারা গা পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে রেখেছিল।
ঘোড়ার রং কি ছিল? ঘোড়াটাকে ভালো করে দেখেছিল নিশ্চয়ই?
হ্যাঁ ব্রাহ্মণদেব, কালো ঘোড়া ছিল।
অশ্বারোহীর উচ্চতা কত কিংবা দেহের গঠন কেমন ছিল বলতে পারো?
বেশ শক্তপোক্ত চেহারা, ঘোড়া থেকে সে নামেনি, তাই উচ্চতা ঠিক বলতে পারবো না। তাছাড়া গতকাল রাতে ঘন কুয়াশায় ছেয়ে গেছিল পথঘাট, সে কারণে কোনো কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না।
বেশ, আর্যরা আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
সুসেন এবং কিথক বাকি দুজন গণিকাকেও ডেকে আনলেন।
আচ্ছা, তুমি একটু এদিকে এসো তো।
আরো কিছু প্রশ্ন করলেন তিনজনকে, তবে বিশেষ কোনো নতুন তথ্য পাওয়া গেল না। তাদের বিদায় দিয়ে চাণক্যর দিকে ফিরলেন কিথক।
আচার্য, এরপর?
দেখুন আর্য, তিনটে হত্যা ইতিমধ্যেই হয়ে গেছে, তিন ক্ষেত্রেই মৃতা একজন নারী এবং গণিকা, একইভাবে হত্যা করা হয়েছে এবং এক্ষেত্রেও সম্ভবত জরায়ু কেটে বের করে নেওয়া হয়েছে। এর একটা বিহিত হওয়া দরকার, পাহারা ব্যবস্থা দ্বিগুণ করুন। আপনি নিজে এই বিষয়টা দেখুন সেনাপতি কিথক।
যথাজ্ঞা আচার্য। আপনার কি অভিমত, এই তিনটে হত্যা একই ব্যক্তি করেছে?
আমার অনুমান তো তাই বলছে।
আমারও তাই মনে হয়, সম্ভবত কোনো উন্মাদ হত্যাকারী।
উন্মাদ হতে পারে, কিংবা কোনো গূঢ় উদ্দেশ্য নিয়ে চলা ব্যক্তি, সবই সম্ভব। এই তিন মৃতা গণিকার বিষয়ে সমস্ত খবর আমার চাই, আমি এই বিষয়টা দেখছি। আপনি বরং মেয়েটার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করুন।
কিছুক্ষণ থেমে মৃতদেহকে করজোড়ে প্রণাম করলেন চাণক্য।
সব্বেষু পানেষু দয়া ভাবয়া, জীবদ্দশায় মানুষ যেভাবেই জীবন নির্বাহ করে থাকুক না কেন, মৃত্যুতে সব মানুষ সমান হয়ে যায়। তাই সেনাপতি, আপনি খেয়াল রাখবেন মৃতার প্রতি কোন রকম অসম্মান যেন না হয়।
যথাজ্ঞা আচার্য।
অপরাহ্নে নিজের কুটিরে লেখালেখিতে ব্যস্ত ছিলেন চাণক্য। এমন সময় কুটিরের বাইরে ঘোড়ার খুরের শব্দ পেলেন, আর তারপরেই অতি পরিচিত কণ্ঠের ডাক ভেসে,
আচার্য, আচার্য,
এসো হে জীবসিদ্ধি।
শিষ্যর গলা শুনে তিনি মনে মনে প্রসন্ন হলেন। তিনি অনুমান করেছিলেন যে আজ জীবসিদ্ধি নির্ধারিত সময়ের আগেই আসবে। জীবসিদ্ধিকে তিনি সেই সময় থেকে চেনেন যখন তিনি তক্ষশিলার আচার্য ছিলেন। ওর প্রিয় ছজন ছাত্রর মধ্যে চন্দ্রগুপ্ত ও জীবসিদ্ধি অন্যতম। চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসিয়ে চাণক্য কিছুকাল নিজে প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন। এরপর সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠা হলে তিনি অন্যান্য মন্ত্রী ও অমাত্যদের উপর দায়িত্ব দিয়ে রাজকার্য থেকে অবসর নেন। রাজমহল ছেড়ে অদূরেই এক নিরিবিলি জায়গায় কুটির বানিয়ে বসবাস শুরু করে। বাকি শিষ্যরা বিভিন্ন প্রদেশে আলাদা আলাদা দায়িত্বে বহাল হলেও জীবসিদ্ধি চাণক্যের থেকে দূরে যেতে রাজি হল না। অবসর জীবনে এই শিষ্যই তাঁর ছায়াসঙ্গী হয়েছে, তাতে সম্ভবত সম্রাট চন্দ্রগুপ্তরও কিছুটা ইন্ধন ছিল। তাঁরা কেউই চাননি তাঁদের গুরু একলা নীরবে জীবনযাপন করুক। জীবসিদ্ধি রোজই অন্তত একবার করে আসে, কারণে অকারণে। গুরুদেবের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসার দায়িত্ব সেই পালন করে স্বেচ্ছায়।
হ্যাঁ, আমি জানতাম আজ তুমি আসবে, সন্ধ্যার আগেই আসবে। সেনাপতি কিথক যে আমার কাছে সকালে এসেছিল সে সংবাদ তোমার কানে নিশ্চয়ই পৌঁছে গেছে ইতিমধ্যে। পুরনো প্রবৃত্তি এখনো ছাড়তে পারলে না দেখছি।
চাণক্যর কৌতুকের ইঙ্গিত জীবসিদ্ধির অতীতের জীবন। নন্দ সাম্রাজ্যকালে জীবসিদ্ধি ছিল এই পাটলিপুত্রে চাণক্যের গুপ্তচর। শত্রু শিবিরের হৃদয় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে গুরুর কাছে পাচার করত। তখন থেকেই জীবসিদ্ধি তুচ্ছ বৃহৎ সমস্ত ঘটনার খবরাখবর রাখত। তাই গুরুর মৃদু কৌতুকের উত্তরে জীবসিদ্ধি হেসে ফেলল।
সেনাপতি কিথকের সঙ্গে একটু আগেই আমার দেখা হয়েছে, তিনি বলেছেন।
বটে, কিন্তু দাঁড়িয়ে আছো কেন? তোমাকেও কি বসার জন্য অনুগ্রহ করতে হবে?
ছি ছি আচার্য, কি যে বলেন।
আসন গ্রহণ করল জীবসিদ্ধি। কাঁধ থেকে কাপড়ের ঝোলা নামিয়ে সেটা থেকে নতুন দোয়াতের কালি বের করে চাণক্যর চার পায়ার ওপর নামিয়ে রাখল।
বেশ বেশ, ভুলে যাওনি তবে? আজ এটা না পেলে কাল সকালে আর লেখা হতো না।
আরো একটি বস্তু আপনাকে দেওয়ার আছে।
কি বস্তু দেখি?
এই নি।
জীবসিদ্ধি ঝোলা থেকে তাল পাতায় মোড়া একটা বড় জিনিস বের করল, সেটা খুলে এগিয়ে দিল চাণক্যের দিকে। গুড়। মিষ্টি খাবার দাবারের প্রতি গুরুদেবের আকর্ষণের কথা তার অজানা নয়। দ্বিগুণ প্রসন্ন হয়ে এক টুকরো গুড় তুলে নিজের মুখে ফেললেন চাণক্য।
তা চন্দ্রগুপ্তর সঙ্গে দেখা হল?
হ্যাঁ হ্যাঁ, তা গেছিলাম।
তো কি খবর ওদিকে?
সম্রাট ভীষণই ব্যস্ত ছিলেন, তাই বেশি কথা হয়নি। ভীষণই আশ্চর্যের ব্যাপার, কোনো এক গুপ্তচর রাজ্যের গোপন তথ্য নাকি শত্রুদের কাছে ফাঁস করে দিচ্ছে।
আশ্চর্যের কি আছে? গুপ্তচরের তো সেটাই কাজ। তাকে ধরার কোনো বন্দোবস্ত কি করা গেছে?
হ্যাঁ, তাকে ধরারই নাকি কিছু সূত্র পাওয়া গেছে। তাই নিয়েই মন্ত্রী অমাত্যরা সম্রাটের সঙ্গে গভীর আলোচনায় মত্ত ছিলেন।
বুঝলাম।
আপনি বলুন, এই পরপর হত্যাকাণ্ডর বিষয়ে কি ভাবলেন?
আর সবে তো ভাবা শুরু করলাম হে, বরং এ বিষয়ে তোমার ধারণাগুলো একটু শুনি।
আমি নিশ্চিত এগুলো একই লোকের কাজ। রাতের পাটলিপুত্রে কোনো এক অজানা উন্মাদ হত্যাকারী ঘুরে বেড়াচ্ছে, এটা ভাবলেই কেমন অস্বস্তি হচ্ছে আচার্য।
কাল রাতে আরো এক গণিকাকে হত্যা করা হয়েছে শুনেছ নিশ্চয়ই?
জানি আচার্য, সারা পাটলিপুত্র জানে। তবে সাধারণ গণিকাদের হত্যা করা হচ্ছে বলে কেউই বিশেষ গুরুত্ব দিচ্ছে না ব্যাপারটাকে।
সেটাই তো সমস্যা, হত্যার পদ্ধতিটা এত নৃশংস না হলে সম্ভবত কেউ জানতেই পারত না। সৈনিকরাও বিশেষ মাথা ঘামত না, কিন্তু হত্যা করে পেট চিরে কারুর জরায়ু বের করে নেওয়া হচ্ছে, এ রীতিমতো চিন্তার বিষয়।
ওহো, বলতে ভুলে গেছি, সেনাপতি কিথক জানালেন গতকালের হত্যার ক্ষেত্রেও একইভাবে জরায়ু বের করে নেওয়া হয়েছে, মৃতদেহ পরীক্ষা করে বৈদ্য সেটা নিশ্চিত করেছেন।
তেমনটাই অনুমান করেছিলাম।
আচ্ছা আচার্য, এরপর কি আরো হত্যা হবে আপনার কি মনে হয়?
ধরা না পড়া অবধি হত্যাকারী থামবে না জীবসিদ্ধি, তাকে আটকাতেই হবে। হতে পারে হত্যাগুলো যতটা যথেচ্ছ লক্ষ্যহীন মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, হয়তো বাস্তবে একেবারেই তা নয়। আচ্ছা, একটা কাজ করতে পারবে, এই তিনজন নেতা গণিকাদের সম্বন্ধে যাবতীয় তথ্য আমায় এনে দিতে পারো? সেনাপতি কিথক বা নবীন ন্যায়রক্ষী অধ্যক্ষ সুসেনের সাহায্যে জোগাড় করে দাও তো আমায়, যত দ্রুত সম্ভব।
বলুন, ঠিক কি ধরনের তথ্য আপনি চাইছেন আচার্য?
এই ধরো, কোন গণিকালয়ে তাদের আসা যাওয়া ছিল, গত তিন মাসে তাদের গতিবিধি, এবং সবচেয়ে জরুরি তথ্য, তাদের সাম্প্রতিক পুরুষ সঙ্গীদের নাম। এদের মধ্যে কোনো একজন বিশেষ পুরুষের নাম যদি থাকে, তবে সেটাই হবে এই রহস্যের প্রথম সূত্র।
বেশ আচার্য, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই তথ্য এনে দেব আপনাকে, কিছুটা সময় দিন আমাকে।
হ্যাঁ সে তো বটেই, সময় তো লাগবেই। আচ্ছা, তোমায় তো জিজ্ঞেস করা হল না, গুড় খাবে?
আজ থাক আচার্য, আমি আসি বরং।
বেশ, সাবধানে এসো, কোনো খবর পেলে অবিলম্বে জানিও।
জীবসিদ্ধি কুটির থেকে বেরিয়ে ঘোড়ায় চড়ে বসল। চাণক্য ফের নিজের লেখালেখিতে মন দিলে। সম্রাট চন্দ্রগুপ্তর রাজসভা, সিংহাসনে আসীন স্বয়ং সম্রাট। অমাত্য পরিষদদের সঙ্গে বিশেষ জরুরি বৈঠক চলছে। তখনই একজন প্রহরী ঢুকে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালো সম্রাটকে।
কি হল?
চন্দ্রগুপ্তের নির্দেশ ছিল যেন জরুরি বৈঠকের মাঝে কেউ তাঁদের বিরক্ত না করে। তারপরেও এই প্রহরী প্রবেশ করায় সম্রাট খানিকটা অসন্তুষ্ট হলেন। তাঁর অসন্তোষ টের পেয়েই সম্রাটের ক্ষোভ থেকে রক্ষা পেতে প্রহরী দ্রুত বলল,
ক্ষমা করবেন সম্রাট, আচার্য চাণক্য আপনার সাক্ষাৎ প্রার্থী, তাই আসতেই হল, আমি দুঃখিত।
তোমাকে বাইরে কেন অপেক্ষা করিয়ে রেখেছ? বলেছি না আচার্য যখনই আসবেন তখনই যেন তাকে প্রবেশ করতে দেওয়া হয়? আমার আদেশের অপেক্ষা করবে না, যাও।
প্রহরী সভা ত্যাগ করার কয়েক মুহূর্ত পরে সমস্ত কোলাহল ছাপিয়ে বাইরে থেকে খড়মের আওয়াজ শোনা গেল। সভায় প্রবেশ করলেন চাণক্য, তার পেছনে একটু দূরত্বে জীবসিদ্ধি। আচার্যকে দেখেই সম্রাট চন্দ্রগুপ্ত এবং অন্যান্য সভাসদরা নিজের নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালে। চাণক্য এগিয়ে এসে সভাঘরের মাঝামাঝি দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে অভিবাদন জানালে এবং তারপর চন্দ্রগুপ্তর দিকে তাকিয়ে বললেন,
সম্রাট আপনার সঙ্গে আমার কিছু কথা আছে।
সম্রাট হাত তুলে নির্দেশ দিলেন,
একান্ত।
সম্রাটের নির্দেশ পাওয়া মাত্রই সভা ছেড়ে অমাত্যরা একে একে বেরিয়ে গেল। চাণক্য অপেক্ষা করলেন যতক্ষণ না সভাকক্ষে তিনজন মাত্র অবশিষ্ট রইল, চন্দ্রগুপ্ত, জীবসিদ্ধি এবং তিনি স্বয়ং। দরবার খালি হতে চন্দ্রগুপ্ত নিজের সিংহাসন বেদি ছেড়ে নেমে এলেন। প্রথমেই নিজের গুরুর পা ছুঁয়ে প্রণাম করলেন। চাণক্য আশীর্বাদী মুদ্রায় বললেন,
উৎকৃষ্ট ভারতম, সদা সুমতি ভব।
গুরুর আশীর্বাদ পেয়ে উঠে দাঁড়িয়ে চন্দ্রগুপ্ত জীবসিদ্ধিকে আলিঙ্গন করলেন। জনসমক্ষে তারা রাজা এবং সাধারণ প্রজা হলেও একান্তে তারা আজও গুরু ভ্রাতা। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে তারা দুজনেই চাণক্যর আশ্রমে সহপাঠী ছিলেন একসময়। তারা পরম সুহৃদ এবং আজও চাণক্যর দেওয়া বিশেষ বালা বাহুতে ধারণ করে আছেন। এই বালা তাঁদের গুরুভ্রাতা হওয়ার চিহ্ন, যা শুধুমাত্র চাণক্যর বিশেষ ছাত্রদের কাছেই আছে। এই চিহ্ন তাদের জন্য ভীষণই গৌরবের।
গুরুদেব, আপনার সঙ্গে অনেকদিন দেখা করার সুযোগ হয়নি বলে আমি জানি আপনি মনুক্ষুণ্ণ, কিন্তু গত এক মাস ধরে রাজ্যপাটের এমন একটা সমস্যা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে আছি যে।
হে তোমার ভুল ধারণা, আমি মোটেই ক্ষুণ্ণ নই চন্দ্রগুপ্ত। ধন্য সেই রাজ্য আর তার প্রজা যাদের রাজা ব্যক্তিগত কাজ এবং বিশ্রামকে উপেক্ষা করে দেশের কাজকে প্রাধান্য দেয়। রাজ্যপাটই তোমার প্রথম এবং প্রধান ধর্ম সম্রাট।
ধন্যবাদ আচার্য, তবে আপনি কোন বিষয় নিয়ে ক্ষুণ্ণ তা অনুমান করতে পারি। আমি জানি আজকে আপনার এখানে আসার কারণ কি। আপনি রাজধানীতে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো নিয়ে চিন্তিত।
ঠিকই অনুমান করেছ। আমি জানতে চাই তুমি এ বিষয়ে কি ভেবেছ, কেন সভায় এই নিয়ে কোন রকম আলোচনা গত কয়েক মাস ধরে হয়নি।
আচার্য, বিশ্বাস করুন, আমি নিজেও যথেষ্ট চিন্তিত এই হত্যাকাণ্ডর ব্যাপারটা নিয়ে, কিন্তু গত কয়েক মাস একটা গভীর সমস্যা নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়েছে। আমার অমাত্যরাও সেদিকেই পুরো মনোযোগ দিয়েছে। আগের দিন ভাই জীবসিদ্ধিকে তো জানিয়েছিলাম, আপনাকে নিশ্চয়ই ভাই সে কথা জানিয়েছে।
গুপ্তচরের বিষয়টা আমি ওর থেকেই জানলাম।
হ্যাঁ আচার্য, আমাদের সামরিক কিছু গোপন তথ্য শত্রু দেশের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু তা কিভাবে অথবা কার দ্বারা পাচার হচ্ছে তা আমরা এখনো নিশ্চিত নই। কিন্তু নিঃসন্দেহে বলতে পারি আমাদের উচ্চ পদের কোনো মন্ত্রী বা আধিকারিকই এই গুপ্তচর বৃত্তিতে লিপ্ত।
গভীর সমস্যা, বুঝতে পারছি। কিন্তু সম্রাট, তুমি তো এই সাম্রাজ্যের সকল প্রজারই রাজা, তাই না? একজন আদর্শ সম্রাট অনেকটা বটগাছের মতো চন্দ্রগুপ্ত, সে গাছের ছায়া থেকে কোনো অংশই কিন্তু বঞ্চিত হয় না। গণিকাপল্লীর সেই রমণীরাও কিন্তু তোমারই প্রজা, তাদের সুরক্ষার ভারও তো তোমারই।
আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত আচার্য। আমি সেই কারণেই রাতের পাহারা দ্বিগুণ করে দিয়েছি। পাটলিপুত্রের সমস্ত গণিকার বাড়িতে আমি সৈনিক পাঠিয়ে তাদের কড়া নির্দেশ দিয়েছি, রাতের প্রথম প্রহরের পরে কেউ যেন নিজের বাড়ি ছেড়ে পথে না বেরোয়। সন্দেহজনক কাউকে দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। স্বয়ং সেনাপতি কিথককে আমি এই তদন্তভার দিয়েছি। নিজের কাজের ব্যাপারে সে যথেষ্ট দায়িত্বশীল। আমি তাকে নির্দেশ দিয়েছি যে সে যেন নিজে রাত পাহারার জন্য এলাকাভিত্তিক প্রহরীদের তালিকা বানায়। পুরো নগরীতে একই সঙ্গে সব জায়গায় প্রহরী দেওয়া সম্ভব না হলেও প্রহর বিশেষে এলাকা ভাগ ভাগ করে পাহারার ব্যবস্থা করেছে সেনাপতি ইতিমধ্যেই। আমি আমার তরফের চেষ্টায় কোনো ত্রুটি করছি না গুরুদেব।
অন্তর্ভেদী দৃষ্টিতে চন্দ্রগুপ্তর চোখে চোখ রাখলেন চাণক্য। কিছুক্ষণ চুপ করে থেকে সম্রাট একটা দীর্ঘশ্বাস ফেললেন।
আপনি বিচক্ষণ আচার্য, সাধারণ মানুষ আর অমাত্যদের মনোভাব আপনার অজানা নয়। অতএব আশা করি আমার সমস্যাটা আপনি অনুমান করতে পারছেন। অতীতাদের প্রতি আমাদের সমাজের মনোভাব মোটেই সুখকর নয়। আমার মন্ত্রীরা পতিতা সম্পর্কিত কোনো কিছুতে থাকতে নারাজ। তারা মনে করে পতিতাদের জীবনের কোনো দামই নেই, তারা পাপী, পাপের সাজা পাচ্ছে। এদের সঙ্গে আমি এই বিষয়ে বার কয়েক আলোচনা করেছি, কিন্তু কোনো ক্ষেত্রেই বিশেষ ফলপ্রসূ হয়নি। আমি তাই সেনাপতিকে নিজের মতো তদন্ত চালাতে বলেছি, কিন্তু আমি নিজেও এই তথ্য পাচারের সমস্যাটার কারণে এদিকে মনোযোগ দিতে পারছি না।
বুঝলাম, কিন্তু কি জানো চন্দ্রগুপ্ত, প্রদীপের তলাতেই সবচেয়ে বেশি অন্ধকার থাকে। তোমার যে চরিত্রবান অমাত্যরা রূপজীবী নারীদের পাপি বলে, রাতের অন্ধকারে তারাই কিন্তু এদের কেনে।
সবই বুঝি আচার্য, আমি এর একটা বিহিত করবই, কিন্তু আমায় কিছুটা সময় দিন। এই গুপ্তচরদের বিষয়ে একটা সূত্র হাতে এসেছে, আমি আশা করছি এই সূত্র ধরে দ্রুত সেই তথ্য পাচারকারীকে ধরতে পারা যাবে, তারপরই আমি এই হত্যাকাণ্ডের তদন্তে মনোযোগ দেব। আমাকে কেবল কিছুটা সময় দিন।
সময়টাই যে নেই সম্রাট, ততদিনে আরো হত্যা হবে, ইতিমধ্যেই তিনটে হত্যা হয়ে গেছে। পাটলিপুত্রে আজকাল রাতে সাধারণ মানুষও বেরোতে ভয় পেতে শুরু করেছে, তাদের মনে আতঙ্ক ঢুকছে। রাজধানীতেই যদি মানুষ সুরক্ষিত বোধ না করে, তবে যে তারা সাম্রাজ্যের ন্যায় রক্ষা ব্যবস্থার ওপর ক্রমে আস্থা হারাবে তা আমি হতে দিতে পারি না।
কিন্তু আচার্য, চন্দ্রগুপ্তর কথাও তো ঠিক, মানে তার হাতের সমস্যাটার দ্রুত সমাধান হওয়াটাও জরুরি। রাজধানী থেকে গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়াটা যে কতটা ভয়ঙ্কর তা আমার আপনার চেয়ে ভালো কেই বা জানবে বলুন।
সম্রাটের কথা যে ভুল তা তো আমি বলিনি, শুধু বলেছি হাতে একেবারেই সময় নেই। আচ্ছা বেশ, তবে গোপন তথ্য ফাঁসের বিষয়টা তুমি তোমার মতন করে সমাধান করো, আর এই হত্যাকাণ্ডের বিষয়টা আমি দেখছি, যত দ্রুত সম্ভব এই ধারাবাহিক হত্যাকাণ্ডের সমাধান করতে হবে আমায়।
আপনার অশেষ কৃপা আচার্য, তবে তাই হোক।
নির্দিষ্ট সময় রাতের অন্ধকারে নিজের বাড়ি থেকে বের হয়ে এলো আঙুরি। কিছুক্ষণ অপেক্ষা করল সেই গাঢ় অন্ধকার চোখে সয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এইবার সবকিছু আবছা দেখা যাচ্ছে বটে। রাজপথে পা রাখে আঙুরি, আকাশের এক ফালি চাঁদ সামান্য আলো দিচ্ছে, রাতের কীট পতঙ্গ এক সুরে শব্দ করে চলেছে। মনের কোনায় ভয় জাগে আঙুরির। গত কয়েক মাস ধরে রাতের পাটলিপুত্র নগর আর তার মতো রূপজীবীদের জন্য সুরক্ষিত নেই। কোনো এক অচেনা উন্মাদ হত্যাকারী একের পর এক গণিকাদের হত্যা করছে। দিন পনেরো আগেই একজনকে হত্যা করেছে সেই শয়তান। এই হত্যাকারীকে নিয়ে অনেক কাহিনী রটেছে ইতিমধ্যে। আঙুরি শুনেছে সে নাকি আসলে মানুষই নয়, সাক্ষাৎ রাক্ষস। অসুর শক্তির উপাসনায় বলি দেয় পতিতাদের জড়াই, তার প্রতিটা নিঃশ্বাসে নাকি আগুনের হালকা বেরিয়ে আসে, ভেবেই কেঁপে ওঠে আঙুরি। দুদিন আগেই তো দুজন সৈনিক তাদের পল্লীর প্রতিটি বাড়িতে এসে সাবধান করে দিয়ে গেছে, রাতে যেন বাড়ি ছেড়ে তারা পথে না বেরোয়, কোনো অচেনা পুরুষের সঙ্গে মিলিত হতে যেন তার সঙ্গে রাতে কোথাও না যায়। তবু আজ তাকে বেরোতেই হবে, অর্থের লোভ বড় লোভ, লোভের কাছে ভয় বরাবরই হার মানে। আঙুরি শিক্ষিত, সুন্দরী এবং নিঃসন্দেহে ভীষণই দুঃসাহসী। সে যা করতে পারে বা করেছে তা করার মতো সাহস সবার থাকে না। আজই তার শেষ কাজ হবে, মনে মনে ভেবেই রেখেছে আঙুরি। এইবার কাজের জন্য বেশ কিছু স্বর্ণমুদ্রা জুটে যাবে তার। এরপর সে অন্য প্রদেশে চলে যাবে। যে স্বপ্ন সে সারা জীবন দেখে এসেছে এবার তা পূরণ হবে। তার স্বপ্ন বড় কিছু নয়, অতি সাধারণ। নগরের আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই সে চায় তার নিজের সংসার। এই অতি সাধারণ স্বপ্ন তার মতো গণিকাদের কাছে অলীক। তাই মগধ ছেড়ে সে অন্য প্রদেশে চলে যেতে চায়, যেখানে কেউ তাকে চিনবে না, তার অতীত ঘেঁটে কেউ তার দিকে আঙুল তুলবে না, চটুল দৃষ্টিতে এক রাতের জন্য কিনে নিতে চাইবে না, ঘেন্না করবে না, শুধু একজন ভালোবাসার মানুষ থাকবে তার সঙ্গে, ব্যাস এইটুকুই তার স্বপ্ন। আর এই স্বপ্নকে বাস্তব করতেই উন্মাদের মতো অর্থ উপার্জন করে চলেছে সে। যে নারীকে রোজ রাতে আলাদা আলাদা পুরুষ ভালোবাসায় আদরে ভরিয়ে দেয়, সেই সবচেয়ে বেশি ভালোবাসার কাঙা। কি অদ্ভুত নিয়ম এই সংসারে! শুধু মাঝে মাঝে পথের ধারে জ্বলতে থাকা মশাল কিছুটা করে জায়গা আলোকিত করে রেখেছে। আঙুরির মনে সামান্য ভয় থাকলেও একটা কথা ভেবে মনে সাহস চাচ্ছিল তার, এখনো অবধি এই রাজপথে অন্তত কোনো হত্যা হয়নি। যা ঘটেছে তা এই রাজপথ থেকে অনেক দূরে, প্রতিক্ষেত্রেই হত্যা হয়েছে গলিপথে। আর তাছাড়া তাকে আশ্বাস দেওয়া হয়েছে তার প্রাণ সংশয় হবে না। সে নিজেও শুনেছে রাত প্রহরীদের সংখ্যা বাড়ানো হয়েছে, তবে এখনো অবধি কোনো প্রহরী তার চোখে পড়েনি। ভালোই হয়েছে, তার গোপন অভিসারের পথে যত কম মানুষ তাকে দেখে ততই ভালো। চিন্তায় ডুবেছিল আঙুরি, হঠাৎই মৃদু পদধ্বনি শুনল, কি যেন তার পিছু নিয়েছে। চলা থামিয়ে একবার পেছন ঘুরে দেখল, সে কাউকেই দেখতে পেল না। রাজপথে কুয়াশা জমেছে, দৃষ্টি বেশিদূর যায় না। না, নিশ্চয়ই এ তার মনের ভুল। এই ভেবে সে আবার সামনের দিকে পা বাড়ায়, কিন্তু এবার স্পষ্ট এবং দ্রুত পদধ্বনি শুনতে পায় আঙুরি। প্রহরী হতে পারে ভেবে সে চলার গতি আরো বাড়িয়ে দেয়। এই মুহূর্তে প্রহরীর মুখোমুখি না পড়াই ভালো, প্রায় দৌড়তে শুরু করে আঙুরি। অনেকটা পথ দৌড়নোর পর একটা দেয়ালের ধারে আঙুরি দম নিতে খানিক দাঁড়াল, তার অভ্যেস নেই, সামান্য দৌড়েই হাঁপিয়ে গেছে। না, আর কেউ আসছে না তার পিছু পিছু, নিশ্চিত। আর তো কোনো শব্দও শোনা যাচ্ছে না, দুশ্চিন্তাটা মন থেকে একেবারের জন্য ঝেড়ে ফেলল সে। আর ঠিক তখনই আচমকা অন্ধকার আর কুয়াশার চাদর ভেদ করে একটা ছায়ামূর্তি বেরিয়ে এল। আঙুরি সতর্ক হওয়ার আগেই সেই ছায়ামূর্তি তার মুখ চেপে ধরল, আঙুরির চোখ বিস্ফারিত, এক্ষুনি যেন ঠেলে বেরিয়ে আসবে। কর বলল আঙুরি, আয়ুরেখা ফুরিয়ে এসেছে, মৃত্যু নিশ্চিত। চাণক্য এবং জীবসিদ্ধি বসে আছেন চাণক্যর কুটিরে। দুজনের সামনেই অনেকগুলো ভূর্জপত্র মেঝেতে ছড়ানো। গত কয়েকদিনে তিন মৃতা রমণীর সম্বন্ধে একত্রিত করা সমস্ত তথ্য এগুলোতে আছে। জীবসিদ্ধি একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ান।
না আচার্য, কোনো যোগসূত্রই নেই এই তিনজনের মধ্যে। আমি সব তথ্য আগেই দেখেছি, কিছুই পাইনি।
বলছ?
আমি নিশ্চিত। তিনজনের জন্মস্থান আলাদা আচার্য, পারিবারিক বা কর্মসূত্রেও এদের কোনো যোগাযোগ নেই। তবে হ্যাঁ, এরা প্রত্যেকেই গণিকা, কিন্তু তাও দেখুন সম্পূর্ণ আলাদা আলাদা গণিকা পল্লীতে এদের বাসস্থান। এদের প্রত্যেকেরই কোনো একজন বিশেষ পুরুষ সঙ্গী আছে এমন কোনো প্রমাণও নেই। এক বাক্যে বলা চলে এদের মধ্যে কোনো মিলই নেই। হত্যাকারীর শিকার চয়ন সম্পূর্ণ যথেচ্ছ এবং যোগসূত্রবিহীন আচার্য।
না, আমার কিন্তু তা মনে হচ্ছে না।
মনে হচ্ছে না? তাহলে কি আপনি কোনো
মৃতা গণিকারা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হলেও তাদের মাঝে একটা মিল কিন্তু খুব স্পষ্ট, অন্তত আমি তাই অনুমান করছি।
কি মিল আচার্য, কোন যোগসূত্রের কথা বলছেন?
উত্তর না দিয়ে রহস্যময় এক পেশে হাসি হাসলেন চাণক্য। জীবসিদ্ধি বুঝল গুরুদেব এ প্রশ্নের উত্তর দেবেন না।
আচার্য, আচার্য!
কুটিরের দরজায় সুসেনের গলা শোনা গেল। গলা শুনে বোঝা যাচ্ছে কোনো একটা বিষয়ে সে ভীষণই উত্তেজিত। জীবসিদ্ধি এগিয়ে গিয়ে দরজা খুলতেই সুসেন ভেতরে ঢুকল।
আচার্য, আচার্য, আবার একটা হত্যা হয়েছে।
সে কি এর মধ্যেই আবার?
হ্যাঁ আচার্য, এবং এইবার হত্যাকাণ্ড ঘটেছে একেবারে রাজপথের উপর, রাজমহলের কাছেই। এমন চলতে থাকলে তো নাগরিকদের মনে আমাদের প্রতি আস্থা তলানিতে এসে ঠেকবে আচার্য। হত্যাকারীর দুঃসাহস বেড়ে গিয়েছে, এবারও একইভাবে হত্যা করা হয়েছে। এবারেও মৃতা একজন গণিকা, ধারালো কিছু দিয়ে পেটে আঘাত করা হয়েছে। আচার্য, সেনাপতি কিথক ঘটনাস্থলে আছেন, আপনাকে খবর দেওয়ার জন্য আমাকে পাঠালেন।
খানিকক্ষণ চুপ করে থাকলেন চাণক্য, তাঁর কপালে ভ্রুকুটি। জীবসিদ্ধি জানে এটা চিন্তার লক্ষণ। আচার্য গভীরভাবে কিছু ভাবছেন।
তুমি দেখেছ মৃতদেহ?
আগে হ্যাঁ আচার্য।
মৃতা মেয়েটার গায়ের রং তামাটে, কোঁচকানো কালো চুল, মাঝারি উচ্চতা, কি তাই তো?
জীবসিদ্ধি অবাক হয়ে তার আচার্যর দিকে তাকিয়ে থাকে।
মৃতদেহ না দেখেই হঠাৎ এ কথার মানে কি? তবে কি সত্যি কোনো সূত্র পেয়েছেন গুরুদেব?
কিন্তু আশার আলোটা পরক্ষণেই নিভে গেল যখন সুসেন কিছুটা অপ্রতিভভাবে উত্তর দিল,
না আচার্য, মৃতা লম্বা ফর্সা, চুল কালো বটে তবে তা সোজা, কুঁচকানো তো মোটেই নয়।
উত্তর শুনে চাণক্য খুবই অসন্তুষ্ট হয়েছেন বলে মনে হল। আশাহত ভাব ফুটে উঠল তার মুখে। জীবসিদ্ধি তার গুরুর এই অবস্থা দেখে মনে মনে খানিক দুঃখই পেল, কিন্তু সেই সঙ্গে কিছুটা কৌতুক বোধ না করে পারল না। সে তার গুরুকে খুব ভালোভাবেই চেনে। আচার্য মুখে যতই বলুন তিনি সাধারণ ব্রাহ্মণ মাত্র, সেটা শুধু ওর বিনয়ের বাক্য। আচার্য নিজের মনেও তার নিজের বুদ্ধির জন্য একটা সুপ্ত গর্ববোধ আছে। আচার্য চাণক্য নিঃসন্দেহে বিশ্বের অন্যতম বিদ্বান এবং বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু ঠিক আর পাঁচজন অতি বুদ্ধিমান ব্যক্তির মতোই তিনিও সামনের ব্যক্তিকে মাঝে মাঝে সেই বুদ্ধির চমক দিতে ভালোবাসেন। এই যেমন এখন তিনি সেই চেষ্টাই করলেন এবং বিফল হলেন। যদি ওর এই অদ্ভুত অনুমান মিলে যেত, তবে এই মুহূর্তে আচার্য তার দিকে তাকিয়ে মিটিমিটি রহস্যময় হাসি হাসতেন। তার অনুমান না মেলায় তিনি সেই সুযোগ থেকে বঞ্চিত হলেন।
আচার্য, জীবসিদ্ধি মহাশয়, আপনারা কি আমার সঙ্গে আসবেন?
হ্যাঁ, অবশ্যই যাব আচার্য।
জীবসিদ্ধি চাণক্যর দিকে তাকাল, কিন্তু চাণক্য কথাটা শুনেছেন বলে মনে হল না। তিনি অন্যমনস্কভাবে মেঝের দিকে চেয়ে আছেন, কপালে গভীর ভ্রুকুটি।
আচার্য, ঘটনাস্থলে আসছেন তো?
হ্যাঁ, যাব তো বটেই। চলো, আমার ছোলাটা দেখো তো কোথায় রেখেছি।
ঘটনাস্থলে নতুন করে দেখার মতো কিছু নেই, ঠিক যেন আগের তিনটে ঘটনার পুনরাবৃত্তি। চাণক্য খুব বেশি পরীক্ষা করলেন না মৃতদেহ, খানিক দূরে দাঁড়িয়ে শুধু এক দৃষ্টে চেয়ে থাকলেন মৃতদেহর দিকে। তাকে দেখে তিনি আদৌ কিছু দেখছেন বলে তো মনে হল না, সম্ভবত অন্য কিছু নিয়ে ভাবছেন। কুটিরে ফেরার পথেও বেশি কথা বললেন না, শুধু জীবসিদ্ধিকে বললেন,
ওহে জীবসিদ্ধি, আজ দিনের শেষে একবার এসো, আমি ততক্ষণ একটু ভাবি।
সন্ধ্যার দিকে জীবসিদ্ধি চাণক্যর কুটিরে এসে হাজির হল। চাণক্য প্রদীপ জেলে লেখালেখি করছিলেন। ঘরে ধুনি আর কর্পূরের সুবাস। তাকে আসন গ্রহণ করতে বললেন চাণক্য।
বসো বসো বসো। অমন উসখুস করছো কেন, কিছু বলবে?
মানে আচার্য, আজ আপনাকে বড্ড অন্যমনস্ক লাগলো, কি হয়েছে?
আমি কয়েকটা সূত্র ধরে এগিয়েছিলাম। আমি ভেবেছিলাম কয়েকদিনের মধ্যেই অপরাধীর কিনারা হবে। তাছাড়া তৃতীয় হত্যাকাণ্ডর এমনভাবে পাহারা সাজানো হয়েছে তাতে আমি ধারণা করেছিলাম হত্যাকারী এত সহজে আর হত্যা করতে পারবে না, কিংবা করতে গেলে নিঃসন্দেহে ধরা পড়বে। কিন্তু আজকের হত্যাটা আমায় নতুন করে ভাবতে বাধ্য করছে।
জীবসিদ্ধি কোনো কথা বলল না। খানিকক্ষণ দুজনেই নিশ্চুপ থাকলেন। তারপর চাণক্য নিজেই আবার বললেন,
এই ধারাবাহিক হত্যাকারীর সম্বন্ধে আমি নিজের মনে একটা ধারণা তৈরি করতে পেরেছি বলেই আমার বিশ্বাস। এই ধরনের অপরাধীকে ধরতে গেলে তার চিন্তাধারাটা বোঝার প্রয়োজন, নিজেকে তার জায়গায় রেখে বিচার করতে হবে, তবেই তার পরবর্তী পদক্ষেপ অনুমান করা সম্ভব।
আপনি তা করতে পেরেছেন?
বোধ হয়। কালকে তোমার দুটো কাজ। প্রথম কাজ, সুসেনকে সকালে আমার কুটিরে আসতে বলবে। আশা করি সে আজকের মৃতা মেয়েটার পরিচয় ইতিমধ্যে পেয়েছে।
বেশ, আমি তবে কাল সকালে সুসেনকে সঙ্গে নিয়ে আপনার এখানে আসব। আর দ্বিতীয় কাজ?
তুমি তাকে নিয়ে আসবে না, তুমি কাল সকালে অন্য একটা জরুরি কাজ করবে। কাল তুমি রাজভবন যাবে, সেখান থেকে পাটলিপুত্র নগরীর সম্পূর্ণ নকশা আমার জন্য নিয়ে আসবে, ওটা বিশেষ প্রয়োজন। এটাই তোমার দ্বিতীয় কাজ।
নিশ্চিন্ত থাকুন আচার্য।
পরদিন সকালে চাণক্য আর সুসেন চলেছে পাটলিপুত্রের পথ ধরে। সুসেন খানিকটা এগোচ্ছে আর ইতস্তত করে পিছনে ফিরে একবার চাণক্যর দিকে তাকাচ্ছে।
আচার্য, আচার্য বলছিলাম কি, আর একবার বিবেচনা করে দেখুন, ওখানে আপনার যাওয়াটা কি একান্তই জরুরি?
হ্যাঁ সুসেন, আমার মন বলছে জরুরি।
কিন্তু কিন্তু কি খুঁজে পাওয়ার আশায় মৃতা গণিকার বাড়িতে আপনি যাচ্ছেন আচার্য? আমি বলতে চাইছি, আপনার মতো এক মহাপুরুষের কি ওই জায়গায় পা দেওয়া উচিত? হাজার হোক, ওটা তো পতিতা পল্লী।
কথাটা শুনে চাণক্য মাঝপথে হাঁটা থামালে, পেছন ঘুরে সুসেনের মুখোমুখি দাঁড়ালে।
কেন, পতিতালয়ে পা দিলে আমার মাহাত্ম হ্রাস পাবে নাকি ধর্মভ্রষ্ট?
না না, মানে
ধর্ম কখনো এতটা ঠুনকো নয়। তাকে ক্রমাগত সংকীর্ণ থেকে সংকীর্ণতর বানিয়ে নিজেদের বিনাশ ডেকে এনো না। আসলে তো একটাই ধর্ম, মানব ধর্ম। আর মানুষের ধর্ম তার কাজ দিয়ে নির্ধারিত হয়। একজন মানুষ কখন ধর্মভ্রষ্ট হয় জানো? যখন সে সজ্ঞানে উচিত কাজ করা থেকে বিরত থাকে। মনের এই সংকীর্ণতা দূর করো সুসেন, না হলে এই সংকীর্ণতাই ভবিষ্যতে এই দেশের ধ্বংস ডেকে আনবে।
না না, মানে ক্ষমা করবেন গুরুদেব, আমি সেরকম বলতে চাইনি। বেশ, আমার মনের ভুল দূর হল। কিন্তু একটা কথা বলুন আচার্য, আপনি ওই আঙুরি নামে রূপজীবী মেয়েটার কুটিরে কি খুঁজতে যাচ্ছেন?
এইটা একটা যথার্থ প্রশ্ন করেছ, কিন্তু উত্তরটা এই মুহূর্তে আমার নিজেরও জানা নেই। কিন্তু আমার স্বজ্ঞা আমায় ওখানে যেতে বলছে, এটা আমার একটা অনুভূতি মাত্র।
ঠিক বুঝলাম না।
হ্যাঁ, আমিও বুঝিনি, সেখানে পৌঁছে বুঝব আশা করি। আচ্ছা, আর কত দূর এখান থেকে?
এই তো এসেই পড়েছি প্রায়।
কথা বলতে বলতে তারা পতিতাপল্লীতে ঢুকে পড়ল। সুসেনের খানিক অস্বস্তি লাগছিল, তবে তার সামনে আচার্য চাণক্য বিন্দুমাত্র দ্বিধা না করে এগিয়ে চলেছেন। গতকালই সুসেন কুটিরের ঠিকানা জেনেছে, কালকে ন্যায়রক্ষী বাহিনীরা কুটির তালা দিয়ে আটকে দিয়ে গিয়েছিল। সেই তালার চাবি বাহিনীর ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে সুসেনের কাছেই আছে, সেই অনুমান করেই চাণক্য তাকে নিজের উদ্দেশ্য জানিয়েছেন এবং তাঁর সঙ্গে আসতে বলেছেন। একটা বাড়ির সামনে এসে সুসেন থমকে দাঁড়াল।
থামলে যে, এই বাড়িটা নাকি?
আগে হ্যাঁ আচার্য।
চাবি বার করে তালাটা খোলো, একবার দেখি ঘরখানা।
ভেতরে ঢুকে চাণক্য প্রথমেই চারপাশে একবার নজর বুলিয়ে নিল। এক এক করে প্রতিটি আসবাবপত্রের কাছে গিয়ে খুলে সরিয়ে পরীক্ষা করতে লাগলেন। ওর প্রতিটি পদক্ষেপ ধীর অথচ দৃঢ়। প্রতিটা সামান্য জিনিসও একবার অন্তত দেখলেন, কাগজপত্র, দোয়াত কলম, পোশাক আশাক সমস্ত কিছুই। গুছিয়ে রাখা পোশাক কয়েকটা বের করে এনে তিনি সুসেনের দিকে এগিয়ে দিলেন।
ওহে সুসেন, মেয়েটার পোশাক এবং গয়নাগুলো দেখো, কিছু অনুমান করতে পারছো?
মানে ঠিক কি অনুমানের কথা বলছেন আচার্য?
নারীদের কাপড় ও গয়নার দাম সম্বন্ধে আন্দাজ আছে?
যা মনে হচ্ছে সবই কম দামি, শুধু 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 দুটো তিনটে ছাড়া।
হ্যাঁ, আন্দাজ আছে তার মানে। এবার দেখো, মূল্যবান যে কটা কাপড় আর গয়না দেখা যাচ্ছে সেগুলো বেশ নতুন, এর থেকে কি অনুধাবন করা যায়?
কি অনুধাবন করা যায় আচার্য?
হ্যাঁ, বুদ্ধি ব্যবহার করো হে সুসেন। এ থেকে তো সহজেই অনুমেয়, মেয়েটা হঠাৎ কয়েক মাস ধরে হাতে ভালো পরিমাণ অর্থ পেয়েছিল, সম্ভবত কোনো নতুন পুরুষ সঙ্গীর দেওয়া উপহার এগুলো, অথবা অকস্মাৎ বাড়তি রোজগারের অর্থে এগুলো সে কিনেছে।
তার মানে কোনো বড় লোক খদ্দের?
তাই তো মনে হচ্ছে। দাঁড়াও, দেরাজটা একবার খুলে দে। এই দেখো সুসেন, আমার অনুমানের সত্যতা। এই যে এই যে, এই থলি ভর্তি রূপোর মুদ্রা।
সে বুঝলাম আচার্য, কিন্তু তার সঙ্গে আমাদের হত্যাকাণ্ডের কি সম্পর্ক? তার এই নতুন পৃষ্ঠপোষকই যে হত্যাকারী, এরকম এরকম আপনার কেন মনে হল? আর তাছাড়া অন্যান্য গণিকাদের বাড়িতে এরকম কিছুই আমরা খুঁজে পাইনি, তাদের বাড়িতেও আমি নিজে উপস্থিত থেকে তল্লাশি চালিয়েছি।
এ কথা আমি কখন বললাম যে এই পুরুষটি হত্যাকারী?
তবে
উত্তর না দিয়ে আচার্য আবার আশেপাশে খুঁজতে শুরু করলেন। চার পায়ার উপর রাখা একটা ছোট বাক্সের সামনে এসে থমকে দাঁড়ালেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সেটার দিকে। সুসেন এগিয়ে গিয়ে দেখল তাতে অনেকগুলো মাদুলি রাখা, তবে সেগুলোর ভেতরটা ফাঁপা, অর্থাৎ তাতে আশীর্বাদী ফুল ভরে মোম দিয়ে একদিকের মুখ আটকে সেগুলোকে তাবিজ বানানো হয়নি এখনো। সবকটা ফাঁপা মাদুলির সঙ্গে ছোট ছোট সুতলি বাঁধা। সুসেন লক্ষ্য করল আচার্যর ভুরু কুঁচকে আছে, তিনি কিছু একটা ভাবছেন।
এগুলো তো হাতে পড়ার মাদুলি মনে হয়, তবে সঙ্গে যে সুতোগুলো বাঁধা আছে বেশ ছোট, গলায় পরার জন্য তো নয় এগুলো। আমার মনে হয় নিয়মিত পরিবর্তন করতে হয়, এরকম কোনো তাবিজ পরত এই মেয়েটা, হয়তো হয়তো সপ্তাহ বা মাস গেলে বদলাতে হয়, তাই একসঙ্গে অনেকগুলো কিনে রাখা।
হতে পারে, অথচ মৃতদেহে কিন্তু সেরকম কোনো তাবিজ চোখে পড়েনি আমার।
তাহলে
অন্যমনস্ক ভঙ্গিতে চাণক্য জানলার কাছে গেলে উদাসভাবে আকাশের দিকে চেয়ে গভীর ভাবনায় ডুবে গেলে কোন এক চিন্তার সড়কে অনেক দূর এগিয়ে গেছেন, কিন্তু দ্রুত গন্তব্য খুঁজে না পেলে এ যাত্রা বৃথা। সন্ধ্যার সময় জীবসিদ্ধি এবং সুসেন বসে আছে আচার্য চাণক্যর কুটিরে। চাণক্য সন্ধ্যা আহ্নিক সারছেন। পুজো শেষ করে ধূপ ধুনো জ্বালিয়ে আচার্য এক বাটি ফল নিয়ে এসে বসলেন তাদের সামনে।
খাও খাও, তোমরা শুরু করো।
আপনিও নিন আচার্য।
নিচ্ছি। ওই সেনাপতিও চলে এলেন বোধ হয়।
বাইরে ঘোড়ার খুরের শব্দ কুটিরের সামনে এসে থামল। কয়েক মুহূর্ত বাদেই দরজা খুলে সেনাপতি কিথক ঢুকলে। চাণক্য আজ সন্ধ্যায় তাঁদের প্রত্যেককে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন।
কোনো নতুন খবর আছে সেনাপতি?
না আচার্য, রাতে পাহারারত সৈনিকরা কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করলেও তাদের মধ্যে কেউই প্রকৃত হত্যাকারী বলে মনে হয় না। বেশিরভাগই মদ্যপ কিংবা ছোট অপরাধী।
তবে আচার্য, সবচেয়ে শেষে যে গণিকার হত্যা হয়েছে তার জরায়ুর সন্ধান পাওয়া গেছে।
সে কি, কোথায়?
হত্যার জায়গা থেকে একটু দূরেই আচার্য, একটা পুরনো জলাশয়ে। শরীর থেকে জরায়ু কেটে একটা পুঁটুলিতে ভরে ফেলে দিয়েছিল হত্যাকারী। জল কম থাকায় সেটা ভেসে কিনারে আসে, তারপরই একটা শেয়াল সেটা মুখে করে টেনে আনে। জায়গাটাতে পাহারারত সৈনিকরা সেই শেয়ালটাকে একটা রক্তমাখা কাপড়ের পুঁটুলি মুখে নিয়ে টানাটানি করতে দেখে সন্দেহ করে। তারপরই আচার্য, সেই পুঁটুলি থেকে এক মানবীর জরায়ু খুঁজে পাওয়া যায়।
তাহলে সুসেন, ওই জলাশয়ে জাল ফেলে দেখো বাকি মৃতদেহের থেকে চুরি যাওয়া জরায়ু পাওয়া যায় কিনা।
সে কাজ ইতিমধ্যেই করা হয়েছে আচার্য। সুসেন আমায় এই জরায়ু খুঁজে পাওয়ার খবর দিতেই আমি তাকে জলাশয়ে জাল ফেলতে বলি, তবে দুঃখের বিষয় কিছুই পাওয়া যায়নি।
পাটলিপুত্র আপনার মতো সেনাপতি পেয়েছে, এও কি কম পাওয়া? আপনি সত্যি এক সুদক্ষ সেনাপতি আচার্য।
ধন্যবাদ আচার্য। আপনি আজ আমাদের সকলকে যখন একত্রিত করেছেন তখন আমার ধারণা আপনি কোন সূত্র পেয়েছেন। কিছু ভুল অনুমান করলে মাফ করবেন আচার্য।
গভীর রহস্যের অন্ধকারে আমি মনে হয় কিছুটা আলো দেখতে পেয়েছি। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ আমি আপনাদের ডেকেছি। তবে দাঁড়ান, আমি একটু।
এক পাত্রে মধু ঢেলে তিনি বসলেন।
সেনাপতি, বড় ভালো মধু, একটু খেয়ে দেখবেন নাকি?
মাফ করবেন আচার্য, এত মিষ্টি আমি।
সুসেন।
না না, থাক আচার্য, ফল তো খেলামই।
জীবসিদ্ধিকে জিজ্ঞেস করে লাভ নেই, ও খাবে না আমি জানি। আমি বরং
আপনি আপনি ছাড়া এই ভূভারতে এমন প্রচন্ড মিষ্টি একটা বস্তু সম্ভবত কেউই জিভে ঠেকাতে পারে না আচার্য।
আচার্য কি মাঝে মধ্যেই?
মাঝে মধ্যে নয়, আচার্যের এ প্রায় নিত্য প্রয়োজনীয় জিনিস।
যাকে মধু ছেড়ে বিষের প্রসঙ্গে আসি, প্রথম থেকে শুরু করা যাক। এই সবকটা হত্যাকাণ্ডর সবচেয়ে অদ্ভুত বিষয়টা কি বলতো?
কেবলমাত্র গণিকাদের বেছে বেছে।
তা তো বটেই, তাছাড়া আর একটা জিনিস ভেবে দেখো, হত্যাকারী এতগুলো হত্যার পরেও কারোর নজরে পড়েনি। হত্যাগুলো অন্ধকার জনমানব শূন্য জায়গায় হয়েছে বটে, কিন্তু হত্যার পদ্ধতি আর নৃশংসতা দেখেই বোঝা যায় হত্যাকারীর শরীরে কিংবা জামা কাপড়ে নিঃসন্দেহে রক্তের দাগ লেগেছে। রক্তাক্ত বস্ত্রে ঘোড়ায় চড়ে সে নগরীর পথ ধরে পালাচ্ছে, অথচ সে রক্তস্নাত অবস্থায় কোনো প্রহরী বা সাধারণ নাগরিকের চোখেই পড়েনি। এটা অবিশ্বাস্য, তাই না?
কিন্তু রাতের বেলা তো খুব একটা লোকজন।
মানছি গভীর রাতে পথে ঘাটে বেশি লোক থাকে না, কিন্তু প্রহরী বা কিছু মানুষ তো থাকেই। পাটলিপুত্র এক ব্যস্ত নগর, প্রথমবার বা দ্বিতীয়বার যদি বা দৈবাত সে সকলের নজর এড়িয়ে যেতে সক্ষম হয়, তবুও এই কাজ চারবার করতে পারাটা কি সম্ভব?
না আচার্য, সম্ভব না। অন্ততপক্ষে শেষবারে যে কড়া পাহারা সাজানো হয়েছিল, কি সুসেন বলো?
হ্যাঁ আচার্য, আমি নিজেও তো অবাক, এত নিখুঁত ভাবে কি করে?
তাহলে যুক্তি নির্ভর চিন্তা করলে এর একটাই উত্তর পাওয়া যায়। নিঃসন্দেহে তাকে এক বা একাধিক লোক দেখেছে। একটা রক্তাক্ত মানুষকে রাতে রাস্তায় দেখেও প্রহরী বা অন্যান্য ব্যক্তি কোনো এক বিশেষ কারণে সন্দেহ করেনি। অর্থাৎ হত্যাকারী এমন একজন ব্যক্তি যাকে মাঝে মাঝেই রক্তাক্ত পোশাকে দেখা যায়। তার সঙ্গে একটা রক্তাক্ত বড় ধারালো অস্ত্র হয়তো ছিল, অথচ তা থাকা সত্ত্বেও কারোর মনে তা সন্দেহের উদ্রেক করেনি। আমার ধারণা, সম্ভবত পেশাগত কারণে তাকে সেই রূপে দেখতে পাওয়াটাই স্বাভাবিক। বলতে পারো কি সেই ব্যক্তির পেশা?
সৈনিক।
অসম্ভব।
কেন অসম্ভব? কেন
কোন সৈনিক রাতের রাস্তায় অকারণ রক্তাক্ত অবস্থায় টহল দিয়ে বেড়াবে? সে দৃশ্য আপাতত অসম্ভব, কারণ
যুদ্ধ পরিস্থিতি ছাড়া কোন সৈনিক অকারণ রক্তাক্ত তলোয়ার নিয়ে ঘুরে বেড়ায় না।
সেনাপতির কথায় যুক্তি আছে, আর এ যুক্তি ভীষণই যথাযথ এবং অকাট্য।
তাহলে
হত্যাকারী কোন সৈনিক নয়, সে এমন একটা পেশার সঙ্গে যুক্ত যেখানে তাকে নিত্যদিনই রক্তের দাগ লাগা পোশাকে মানুষ দেখে অভ্যস্ত, তাই আলাদা করে চোখে পড়ে না। ভাবো ভাবো, আর একটু ভাবো।
সৈনিক?
আহ, এইমাত্র তো বললাম সৈনিক যুদ্ধ ছাড়া রক্তাক্ত।
হা, সেনাপতি শান্ত হন, সৈনিক নয় সৌনিক, যার সহজ প্রচলিত অর্থ কসাই।
ও তাই বলুন, না হলে বারবার এমন দৃঢ়ভাবে সৈনিকদের দিকে?
না না না, তবে জীবসিদ্ধি এবারে যথার্থ আন্দাজ করেছ। আমি নিশ্চিত যে আমাদের এই হত্যাকারী পেশায় একজন মাংস বিক্রেতা। আমাদের রাজধানীতে মাংস বিক্রেতারা সময় বাঁচাতে পশু জবাই করে রাত্রিরেই তৈরি রাখে, যাতে পরদিন সকালে তা বিক্রি করে দেওয়া যায়। তাই রাতে কোনো কসাইকে রক্তমাখা ছুরি আর পোশাকে দেখলেও ব্যাপারটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হবে। আমার ধারণা, প্রহরীরা এই ব্যক্তিকে তার জীবিকার প্রমাণ পেয়ে রাতে ধরেও ছেড়ে দিয়েছে। অনেক কাটা মাংসর মাঝে এক মানবীর জরায়ু লুকিয়ে সহজেই সে চলাচল করে ঘোড়া চালিয়ে। প্রহরীরা আটকালে সে তার পরিচয়পত্র দেখায় আর নিজের সঙ্গে থাকা মাংসের ঝুলি দেখিয়ে প্রমাণ দেয় যে এগুলো সবই পশুর মাংস।
আর তার শরীরে লেগে থাকা রক্ত পশুর রক্ত, তাই তো?
আমার আন্দাজ কি আপনাদের যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য মনে হচ্ছে?
হ্যাঁ আচার্য।
আচার্য, তাহলে আপনিই বলুন আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। সমস্ত কসাইকে ডেকে।
শান্ত হও সুসেন।
কিন্তু আচার্য, মাংস বিক্রেতার সাথে গণিকাদের যোগাযোগটা কোথায়?
চমৎকার সেনাপতি, আজ আমাকে আপনি একই সন্ধ্যায় বারংবার মুগ্ধ করছেন।
আপনি এবার আমায় লজ্জায় ফেলছেন আচার্য।
আমি এই প্রসঙ্গেই আসছিলাম। বহু ক্ষেত্রেই বাস্তব ঘটনাস্থলে না গিয়েও শুধু যুক্তির উপর যুক্তি সাজিয়ে নিজের জায়গায় বসেই রহস্যের সমাধান করা যায়। এক্ষেত্রেও আমি তাই করার চেষ্টা করছি। নিজেকেই হত্যাকারীর জায়গায় রেখে তার মনস্তত্ত্বর গভীরে ঢোকার চেষ্টা করে দেখুন সেনাপতি, পরবর্তী বিশ্লেষণ পুরোটাই অপরাধীর মনস্তত্ত্ব নিয়ে। যেমন হত্যাকারী শুধুমাত্র গণিকাদেরই কেন নিজের শিকার বানাচ্ছে? তার কি কোনো ব্যক্তিগত আক্রোশ আছে তাদের উপর? আমার ধারণা নিশ্চয়ই তাই। এই হিংস্রতা এবং নৃশংসতা কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব। এটা কোনো এক উন্মাদ ব্যক্তির কাজ এবং পতিতাদের সে অতিমাত্রায় ঘৃণা করে। কিন্তু জরায়ুর ব্যাপারটা এখনো ঠিক। আর তাছাড়া কখনো সঙ্গে নিয়ে যাচ্ছে, কখনো ফেলে দিচ্ছে।
তাহলে পতিতাদের উপরে বিতৃষ্ণা আছে এমন মাংস বিক্রেতাদের আমরা আটক করতে পারি?
আটক করে লাভ নেই, হাতে নাতে ধরতে হবে। আমি যতখানি ভেবেছি, আপাতত জীবসিদ্ধি আপনাদের এ ব্যাপারে সাহায্য করবে। জীবসিদ্ধি, নগরে তোমার পুরনো গুপ্তচর চক্রের গুড়ো পুরুষরা কি এখনো আছে? প্রয়োজনে কি তাদের আবার কাজে লাগানো যেতে পারে?
কয়েকজন তো আছে, আপনি বললেই আমি তাদের সঙ্গে যোগাযোগ করব।
অতি উত্তম, তাই করো। তারা চেষ্টা করলে এবং সৈনিকরা সাহায্য করলে আমার ধারণা এই নগরের বুকে এরকম মাংস বিক্রেতাকে খুব সহজেই খুঁজে পাবে। তার সঙ্গে বা পারিবারিক সূত্রে পতিদাদের কোনো সম্পর্ক আছে কিনা গূঢ় পুরুষরা সেই খোঁজ নিক। হাটে বাজারে উঠতে থাকা জনশ্রুতিতে তারা কান পাতুক। হয়তো কয়েক মাস আগে কোনো এক নারী এই ব্যক্তিকে আঘাত দিয়েছে, সম্ভবত প্রেমে আঘাত, এবং দেখবে এই কসাই ব্যক্তির অবশ্যই একটা কালো ঘোড়া আছে।
অনেকগুলো শর্তাবলী আচার্য।
যত শর্ত সাপেক্ষ হওয়া যাবে ততই নিশ্চিতভাবে হত্যাকারীকে ধরা সম্ভব। সুসেন সেনাপতি, আসুন আপনাদের জন্য বিষয়টা আরো একটু সহজ করে দিই। জীবসিদ্ধি, তুমি কি একটু কষ্ট করে আমায় নকশাটা এনে দেবে যেটা তুমি জোগাড় করলে? ওই যে ওখানে রাখা আছে।
উঠে গিয়ে জীবসিদ্ধি পাশের চারপায়ার ওপর রাখা একটা বড় আকারের ভূর্জপত্র নিয়ে এল। সেটার ভাজ খুলে সকলের সামনে মেঝেতে মেলে ধরলেন চাণক্য। এটা পাটলিপুত্র নগরের একটা অংশের হাতে আঁকা নকশা। এতে প্রতিটা পথঘাট, দপ্তর ইত্যাদি চিহ্নিত করা আছে।
আমি জীবসিদ্ধিকে দিয়ে রাজপ্রাসাদ থেকে নগরের একটা বিশেষ অংশের এই নকশাটা আনিয়েছি। জীবসিদ্ধির সাহায্যে এতে আমি প্রতিটা হত্যার জায়গায় কালি দিয়ে আগেই চিহ্নিত করে রেখেছি। প্রতিটা হত্যাই নগরের এই অংশে হয়েছে। এইবার একটা ঘোড়ার গতি হিসেব করে অনুমান করা যায় যে এক প্রহরে কতটা পথ অতিক্রম করা সম্ভব। সেই অনুযায়ী আপনারা নগরীর কয়েক যোজন জায়গা সহজেই চিহ্নিত করতে পারবেন। পরবর্তী পদক্ষেপ হল নগরের এই অংশে ব্যবসা চালায় এই রকম প্রতিটা মাংস বিক্রেতার ওপর নজরদারি চালানো। তাদের সম্বন্ধে তথ্য একত্রিত করুন। জানতে হবে এদের মধ্যে কারুর আগে অপরাধমূলক কাজের সঙ্গে যোগাযোগ ছিল কিনা। কারণ আমরা যাকে খুঁজছি আমি নিশ্চিত সে এদের মধ্যেই একজন। আমার বিশ্বাস এই উপায়ে আমরা সেই উন্মাদ হত্যাকারীকে চিহ্নিত করতে পারব, আর তারপর আমরা ফাঁদ পেতে অপেক্ষা করব।
ফাঁদ? কিরকম ফাঁদ আচার্য?
বললাম যে মধুর প্রসঙ্গ ছেড়ে বিষের প্রসঙ্গে আসি।
অর্থাৎ?
অর্থাৎ বিষকন্যা।
মৌর্য সাম্রাজ্যে নিজস্ব বহু আততায়ী দল আছে যারা রাজনির্দেশে গুপ্ত হত্যা করে থাকে। তাদের মধ্যে ভয়ঙ্করতম গুপ্ত আততায়ী হল বিষকন্যা। জ্যোতিষ শাস্ত্র মতে যেসব মেয়েদের জন্ম শুক্লপক্ষর দ্বিতীয়া তিথিতে হয় এবং যদি চন্দ্র অশ্লেষ, শতভিষা অথবা কৃতিকা নক্ষত্রে অবস্থান করে তবে সেই মেয়ের গ্রহদোষ দেখা যায়। এর সঙ্গে যদি তার জন্ম মুহূর্তে সূর্য পঞ্চম ভাবে এবং মঙ্গল নবম ভাবে অবস্থান করে থাকে তবে তাদের বিষকন্যা আখ্যা দেওয়া হয়। কথিত আছে এরকম দোষযুক্ত কোনো নারীর সঙ্গে যে পুরুষের বিয়ে হবে তার মৃত্যু নিশ্চিত। অতএব বলাই বাহুল্য যে এই মেয়েদের বিয়ে দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। সমাজ এদের সম্পূর্ণ ত্যাগ করে, তাদের মা বাবা স্বয়ং তাদের অভিশাপ বলে গণ্য করে। আচার্য চাণক্য অনেক বছর আগেই এইরকম বহু মেয়েকে সারা দেশ থেকে খুঁজে খুঁজে একত্র করেছিলেন। একটা গোপন জায়গায় তাদের রাখা হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়। বালিকা বয়স থেকেই নিয়মিত তাদের খাবারের সঙ্গে সীমিত পরিমাণ বিষ মিশিয়ে দেওয়া হয়। বয়সের সঙ্গে সঙ্গে খাবারে সেই বিষের পরিমাণ বাড়তে থাকে। এর ফলে এই মেয়েরা যুবতী হয়ে ওঠার আগেই তাদের শরীরে বিষের মাত্রা এতটাই হয়ে যায় যে তাদের একটা সামান্য চুম্বন বা কামড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের তক্ষুনি মৃত্যু পর্যন্ত হওয়া সম্ভব। এই বিষকন্যাদের দলটা চাণক্য গোপনে নিজের তত্ত্বাবধানে তৈরি করেন। এরা সম্ভবত বিশ্বের সর্বশ্রেষ্ঠ গুপ্ত হত্যাকারীর দল। চাণক্য যে সময় চন্দ্রগুপ্তকে প্রশিক্ষণ দিচ্ছিলেন ভবিষ্যৎ সম্রাট হওয়া, একই সময় একটা গুপ্ত আশ্রমে সমাজের থেকে বহিষ্কৃত অনাথ, দুস্থ অথবা বহু ক্ষেত্রে কৃতদাসী হিসেবে অত্যাচারিত মেয়েদের উদ্ধার করে তিনি নিয়ে আসতেন। শুধুই যে নিয়মিত তাদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়া হতো তাই নয়, সঙ্গে এই মেয়েদের জন্য যথাযথ শিক্ষার ব্যবস্থা ছিল এবং তাদের বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশলে ও অস্ত্র চালানোর প্রশিক্ষণও দেওয়া হতো। অখণ্ড আর্যাবর্ত গড়ে তোলা ছাড়াও আচার্য এই বিষকন্যাদের সাহায্যে বহু গুপ্ত হত্যা করিয়েছেন। চাণক্যর নির্দেশে এই যুবতীরা বহু রাজপুরুষ ও সামরিক উচ্চ পদাধিকারীকে নিজের রূপে মোহিত করেছে। তাদের জালে শত্রুরা সহজেই ধরা দিয়েছে। চুম্বন বা সঙ্গমের ফলে সেসব শিকারদের অনিবার্য মৃত্যু হয়েছে। এইরকমই এক বিষকন্যা উল্লুপি এখন আচার্য চাণক্যর দরজায় অপেক্ষারত। গায়ের রং তামাটে, কোঁচকানো এলো চুল, গায়ে সোনার গয়না, কাজল টানা চোখে মায়াবী মোহময়ী দৃষ্টি। এই যুবতীকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না তার আসল পরিচয়। সে একজন প্রশিক্ষিত গুপ্ত আততায়ী। তার এক কামড়ে মৃত্যু নিশ্চিত।
গুরুদেব!
কুটিরের দরজা খুলে বেরিয়ে এলেন চাণক্য। বাইরে অপেক্ষারত যুবতীকে দেখে হাসি খেলে গেল তার মুখে।
উল্লুপি, এসো মা, ভেতরে এসো।
উল্লুপি মাটিতে বসে চাণক্যর পায়ে মাথা ঠেকাল। তাকে আশীর্বাদ করে চাণক্য বললেন,
আয়ুষ্মান ভব, উৎকৃষ্ট বীরাঙ্গনা।
জীবসিদ্ধি ভাই বলল, আপনি আমায় স্মরণ করেছেন।
হ্যাঁ মা, রণসভ্যা অখি হন্তি তেষবীনা অন্ধভ্যা হতি রাজা। এই রাজত্ব যে অন্ধ তোমাদের ছাড়া মা, মগধে তোমাদের যে আবার প্রয়োজন, আমার একটা বিশেষ কাজ তোমায় করতে হবে। এই কাজ একমাত্র তুমিই পারবে।
আদেশ করুন আচার্য, দেশের কোন সেবা আমি করতে পারি? আপনাকে আমরা বিষকন্যারা বাবার জায়গা দিয়েছি। মাত্র 10 বছর বয়সে যখন কুলক্ষণা হওয়ার দোষে আমার নিজের বাবা আমায় দাস ব্যবসায়ীর হাতে বিক্রি করে দিয়েছিল, তখন আপনি আমায় উদ্ধার করেন, নতুন জীবন দান করেন। যে বিষকন্যা নামে আমার লজ্জা ছিল, আজ সেটাই আমার গর্বের উপাধি। আমি বিষকন্যা উল্লুপি আপনার আদেশে প্রাণ দিতে এবং প্রাণ নিতে সদা প্রস্তুত। আপনি আদেশ করুন বাবা।
না না মা, প্রাণ দিতেও হবে না এবং আশা রাখি প্রাণ নিতেও হবে না। রাজধানীতে ঘটে যাওয়া পরপর হত্যাগুলোর জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তোমার সাহায্য চাই। তুমি এ কাজের উপযুক্ত, মিথ্যাচার করব না। এতে কিন্তু তোমার জীবন সংশয়ের সম্ভাবনা আছে উল্লুপি। তবে আমার বিশ্বাস, এর চেয়ে অনেক বেশি বিপদেও নিজেকে রক্ষা করতে সক্ষম তুমি। মগধ তোমার কাছে চিরঋণী থাকবে।
আপনি নির্দ্বিধায় বলুন আপনার পরিকল্পনা, আমি প্রস্তুত। গুরুদেব,
হত্যাকাণ্ডগুলো রাতে ঘটেছে বটে, কিন্তু রাজধানীর নাগরিকরা তা নিয়ে প্রায় সারাদিনই চর্চা করে চলেছেন। জীবসিদ্ধি গুপ্তচরদের বুঝিয়ে দিয়েছেন, কসাইখানা ঘিরে যেসব আলোচনা তর্কের ঝড় উঠবে তাতে সজাগ গান পেতে থাকবে। নিজেও ছদ্মবেশে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ এক রাতে চন্দন কসাইকে রীতিমতো ক্রোধে ফুটতে দেখল জীবসিদ্ধি। একটি খদ্দেরের সঙ্গে তার বেজায় তর্ক লেগেছে। গুটি গুটি পায়ে জীবসিদ্ধি সেই দিকে এগিয়ে গেল।
যাই বলিস বাবা, মেয়েগুলো পতিতা হলেও খুন সমর্থন করা যায় না। কি বন্ধুবর, যাই কি কোনোভাবে?
না না, তা তো অবশ্যই। আই বাবা, পাপ পুণ্যের বিচার করা তুই কে?
আমি তো বলবো বেশ করেছে।
বেশ করেছে?
কণিকাদের জন্য কত পরিবার ভেসে যায় জানেন?
তবু এক খুনি জল্লাদের হয়ে কথা বলবি? না না, এটা ঠিক নয়।
আমি আর আমার মা সারাটা জীবন সারাটা জীবনই যন্ত্রণা ভোগ করে গেছি। বাপটা বাপটা অমানুষ ছিল, যা রোজগার করত বেসাকারে উড়িয়ে আসত। আমি একবেলা খেতে পেতাম, মা আতপেটা খেয়ে থাকতো। এ পথে না আসা অব্দি কি অসহ্য যন্ত্রণায় কেটেছে একটা দিন চিন্তাও করতে পারবেন না।
কিন্তু সেটা তো তোর বাপের দোষ।
মোহ মোহ মোহে উন্মাদ হয়ে গেছিল বাবা। এই পেশাদের কাজই তো তাই, আমার ছোট থেকে ইচ্ছে করত দুনিয়ার সব পেশাকে একেবারে। এই তো যখন যখন মাংসের একটা কোপ দিই, আমার মুখের সামনে সেই দিনগুলো ভেসে ওঠে। যারা এই যন্ত্রণা ভোগ করেছে তারাই বুঝতে পারবে, তারাই জানে। তাই তো বলবো, বেশ করেছে, যা করেছে বেশ করেছে। একজনকে ধরলে অন্য কেউ করবে, আমিই করব।
হা চুপ চুপ, রাজধানীতে বসে সব কথা বলিস না, তাড়াতাড়ি দিয়ে তো মাংসটা, উফ, তোর কাছে আর আসা যাবে না।
তর্ক থেমে যেতে জীবসিদ্ধিও সেখান থেকে সরে আসে। অবশ্য তার আগে আর চোখে দেখে নেয় একটা কালো ঘোড়া খুঁটে বাঁধা আছে। সেনাপতি কিথক সন্ধান শুরু করেছেন একেবারে অন্য বিন্দু থেকে। সরাসরি এক একটা গণিকালয়ে যাচ্ছেন এবং পতিতাদের সরাসরি জিজ্ঞেস করছেন তাদের কাছে যারা আসে তারা কি কাজকর্ম করে, কারো সাথে কোনো বিষয়ে ঝগড়াতর্ক লাগে কিনা। আর সেখান থেকেই অদ্ভুত একখানা তথ্য উঠে এল। দ্বিতীয় মেয়েটি যে গণিকালয়ের ছিল সেই গণিকালয়ের এক পতিতার থেকে, নাম পুষ্প।
ঠিক জানিস লোকটা কসাই?
হ্যাঁ, মাঝে মধ্যে আমাকে শাল পাতায় মুড়ে মাংস দিয়ে যায়।
কি নাম বললি?
মহেন্দ্র।
আচ্ছা, কিন্তু ঝামেলা লাগে কেন?
ধুর, ও তো একেবারে মাতাল লোক। একদিন দোকান খুলে সাত দিন খুলেন, দোকান না খুললে টাকা আসবে কোত্থেকে?
টাকা নিয়ে সমস্যা, তাই তো?
হ্যাঁ, সারা রাত ধরে ফুর্তি করে আর সকালবেলা বলে টাকা নেই।
তারপর?
তারপর আবার কি, মারধর করে বার করে দিয়েছি অনেকবার, মাংস নিয়ে আবার এসে জুটেছে। খারাপ লাগে ওর মায়ের জন্য।
মায়ের জন্য?
হ্যাঁ, বুড়ি মা, দেখে ভালো মানুষই মনে হয়, কিন্তু এমন অপগণ্ড ছেলে।
শেষ কবে ঝামেলা হয়েছিল?
কাল রাতেই তো আমার কাছে এসেছিল।
তারপর?
আমি ঘরে ঢুকতে দিইনি,
চলে গেল।
কত সহজে কি যায়! ই দেখুন না, কলা চেপে ধরেছিল, সবাই চলে আসতে পালালো, বলেছে দেখে নেবে। আচ্ছা, এই লোকটাই কি পাখিদের? তাহলে আমার তাহলে কি হবে এবার?
মহেন্দ্রর কি কালো ঘোড়া আছে?
ঘোড়া আছে, তবে কালো নয়, বাদামি।
ঠিক আছে, শোন, রাতের বেলা বাড়ির বাইরে বেরোবি না।
আচ্ছা।
অচেনা খদ্দের ঢোকাবি না।
মহেন্দ্রকে?
একেবারেই না।
চাণক্যের কুটিরে জীবসিদ্ধি, কিথক আর সুসেন নিজেদের আসনে বসে আছে। চাণক্য ঘরের মধ্যে পাইচারি করছেন, হঠাৎ সুসেনের সামনে এসে থমকে দাঁড়ালে।
আর্য, এমন উস্কুস না করে তোমার সন্দেহভাজনের নামটাও বলো।
না মানে, আমার পদ্ধতিটা একেবারেই আলাদা, নিজেরই কেমন মনে হচ্ছে জোর করে যোগাযোগ টানছি।
পদ্ধতি তো সবারই আলাদা, জীবসিদ্ধির পদ্ধতি আলাদা, সেনাপতির পদ্ধতি আলাদা, কিন্তু তারা তো তাদের কথা নির্দ্বিধায় বলেছে। এবার তুমিও বলো। বিলম্ব করো না, বিলম্বে হয়তো আর একজন পতিতার জীবন বিপন্ন হয়ে পড়বে।
আমি ন্যায় রক্ষার পুরনো কাগজপত্র একটু খতিয়ে দেখছিলাম আচার্য, সেখানে ভীমা নামের একজনের কারাবাসের উল্লেখ পেলাম।
বেশ, অপরাধ?
ওই কুন্তল নামের কোনো এক খদ্দের নাকি ওর বউকে বেশ্যা বলেছিল, আর তাতেই নাকি ভীমা লোকটার মুখে দা চালিয়ে দেয়।
বেশ, এই লোকটার মায়ের সম্বন্ধে কোনো তথ্য আছে?
নেই, তবে সন্ধান করা যেতে পারে।
আচ্ছা আচার্য, আপনি বারবার মায়ের কথা জিজ্ঞেস করছেন কেন? কসাই, পতিতা, কালো ঘোড়ার যোগাযোগ তো বুঝলাম, কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে অপরাধীর মায়ের কোথায় যোগাযোগ আছে?
মায়ের সাথে সন্তানের যোগাযোগ যেখানে থাকে, জরায়ুতে।
জরায়ুতে? হ্যাঁ, ঠিক বলেছেন আচার্য।
আমার ধারণা এ কোনো তাৎক্ষণিক রাগের বশে হত্যা নয়। মহেন্দ্র নামক কসাইয়ের কাজকর্ম ভীষণই ছিঁচকে প্রকৃতির, এতগুলো খুন তার সাধ্য নয়। মনে হয় হত্যাকারীর অতীতে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে
যা তার মনে বিকার সৃষ্টি করেছে। হঠাৎ ঘটা কোনো ঘটনায় কিন্তু এতটা প্রভাব ফেলা সম্ভব নয়। সম্ভবত এই ঘৃণা সূত্রপাত অনেক আগে, বাল্যকালে প্রাপ্ত মানসিক আঘাত শিশু মনে গভীর রেখাপাত করে থাকে, তার থেকে এই গভীর ঘৃণা আর আক্রোশের জন্ম হওয়া সম্ভব। সেক্ষেত্রে চন্দন কসাইকে সন্দেহের আওতায় রাখতে হচ্ছে। কিন্তু আর একটা প্রশ্ন আমার মনে প্রথম থেকেই উসখুস করছিল, হত্যার পর কোন আক্রোশে হত্যাকারী মৃতার শরীর থেকে জরায়ু ছিন্ন করে সঙ্গে নিয়ে যায়? শুধুমাত্র জরায়ুই কেন, মানব শরীরের অন্য কোনো অঙ্গ নয় কেন? এর উত্তরও একটু যুক্তি দিয়ে ভাবলে অনুমান করা সম্ভব। মানুষের চোখের সঙ্গে সৌন্দর্য সম্পর্ক করি আমরা। উদাহরণ হিসেবে মনে করে দেখুন, কয়েক বছর আগে পাটলিপুত্রে ঘটে যাওয়া একটি ঘটনা। পরস্ত্রীর দিকে তাকানোর অপরাধে সেই রমণীর স্বামী এক ব্যক্তির চোখ উপড়ে নিয়েছিল। ঘটনাটা নিশ্চয়ই মনে আছে আশা করি।
হ্যাঁ আচার্য, মনে আছে।
ঘটনাটা কয়েক বছর আগে নগরে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। ঠিক সেই রকম ভাবে হৃদয়কে আমরা প্রেম বা ভালোবাসার সঙ্গে সম্পর্কিত বলে থাকি। যোনি দেশ হল যৌনতার প্রতীক এবং জরায়ু হল জন্ম বা মাতৃত্বর প্রতীক। অর্থাৎ হত্যাকারীর সমস্ত আক্রোশের উৎস তার বা অন্য কারোর জন্ম অথবা মাতৃত্ব সম্পর্কিত কোনো ঘটনা থেকে হয়েছে। আরও একটা আশ্চর্যের বিষয় ভেবে দেখুন, হত্যাকারী যে কজন নারীকে হত্যা করেছে তাদের কারোর সঙ্গে হত্যার আগে শারীরিকভাবে লিপ্ত হয়নি, কারণ আততায়ীর মনে প্রচণ্ড ঘৃণা আছে পতিতাদের প্রতি। সে তাদের সঙ্গে সেই কারণে শারীরিকভাবে মিলিত হতেও চরম বিতৃষ্ণা বোধ করে। অথবা আরো একটা সম্ভাবনা, সে গণিকাদের মধ্যে তার মায়ের ছায়া দেখে, তাই তাকে ধর্ষণ করা থেকে বিরত থাকে বরাবরই। অতএব সব তথ্য ও বিশ্লেষণ মিলিয়ে আমরা কি কি আন্দাজ করতে পারি? আমাদের উন্মাদ হত্যাকারী এই নগরীর একজন মাংস বিক্রেতা, যার নিজের মা সম্ভবত রূপজীবী ছিলেন। সেক্ষেত্রে চন্দন কসাইকেও সন্দেহের তালিকা থেকে বাদ দিতে হচ্ছে। বাবার প্রতি রাগ থেকে পতিতার জরায়ু ছিন্ন করবে না।
তাহলে ভীমা
হতে পারে? নিশ্চিত হওয়া যাচ্ছে না। হত্যাকাণ্ড শুরু হয়েছে মাত্র কয়েক মাস আগে থেকে, অর্থাৎ সেই সময়ের আশেপাশে এমন কিছু হত্যাকারীর জীবনে আবার ঘটেছে যার ফলে তার অতীতের আক্রোশ বর্তমানে মাথা ছাড়া দিয়ে উঠেছে। তাকে কোনো এক বা একাধিক নারী চরম আঘাত করেছে এবং সেই প্রতিহিংসায় সে অন্য নারীদের ওপর নিচ্ছে। ভীমার ওপর নজর রাখতে হবে, প্রয়োজনে সে যাকে আঘাত করেছিল মানে ওই কুন্তল নামক ব্যক্তির সন্ধান প্রয়োজন। আশা করি এতেই হবে।
সাধু সাধু, অসাধারণ আপনার অনুধাবন ক্ষমতা আচার্য, আমি আমি স্তম্ভিত।
চাণক্য কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকলে মনে হল তিনি সেনাপতির এই আবেগের বহিঃপ্রকাশ দেখে বেশ কৌতুক বোধ করছেন। চাণক্যর ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। তার চোখে চোখ পড়তে সেনাপতি কিছুটা লজ্জিত হলেন।
ক্ষমা করবেন আচার্য, আমি বোধহয় একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছি, কিন্তু আপনার অনুধাবন ক্ষমতা দেখে আমি বিস্মিত। আমি জানতাম যে আপনি পারবেন। আমি সুসেনকে বলেছিলাম যে এই সমস্যার সমাধান একমাত্র মহামতি বিষ্ণুগুপ্ত চাণক্যই করতে পারেন।
ওহে সেনাপতি, উত্তেজনা প্রশমিত করুন, অতি উত্তেজনা স্বাস্থ্য ও বিচার শক্তি দুটোর ক্ষেত্রেই ক্ষতিকর। আপাতত ভীমার তথ্য জোগাড় করুন, তার মায়ের সম্বন্ধে কিছু জানা যায় কিনা দেখুন, আর
এটাও খোঁজ নিন কুন্তল নামক ব্যক্তি খামোখা তার স্ত্রীর নামে অমন অপবাদ কেন দিয়েছিল।
নিশ্চয়ই আচার্য, যত দ্রুত সম্ভব এ কাজ সম্পন্ন করে আপনাকে জানাচ্ছি।
বেশ, কিন্তু সন্দেহের বশে আবার কাউকে আটক করবেন না।
আপনার আদেশ শিরোধার্য।
কিথককে সেনাপতি হিসেবে নগরের সব লোকেই চেনে, তাই তার পক্ষে জিজ্ঞাসাবাদ বা খোঁজ খবর নেওয়া কঠিন। অনেকেই সেনাপতি বা সৈনিকদের প্রশ্নে সাবধানে উত্তর দেবে, তাতে অনেক তথ্যই বাদ পড়ে যাবে। তাই কিথক জীবসিদ্ধিকেই এই দায়িত্ব দিলেন। জীবসিদ্ধি নিজেই ছদ্মবেশে প্রথমে কুন্তলের সঙ্গে আলাপ জমাল। ভীমার তল্লাটে মুখে কাটা দাগওয়ালা এই কুন্তলকে খোঁজা মোটেই কঠিন ছিল না। দু চারটে ভিন্ন কথার মাঝখানে হঠাৎই জীবসিদ্ধি কুন্তলকে জিজ্ঞেস করল,
আচ্ছা আপনার মুখের এই কাটা দাগটা কি?
আর বলবেন না, ও এক বদ্ধ উন্মাদের কাজ। ওই যে মোড়ের মাথায় একটা কষাই বসে না, লোকটা পুরো পাগল।
পাগল? পাগল কেন?
অবশ্য ওকেই বা দোষ দিয়ে কি করি, যার ঘরের বউ টাকা কিংবা গয়নার জন্য অন্য লোকের সাথে ছি 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 বলতেও ঘেন্না করছে আমার।
আচ্ছা আপনি নিশ্চিত জানেন ওর বউ এমন করতো?
জানবো না আবার, পাঁচখান যদি না করেন তাহলে একটা কথা বলি।
আরে বলুন না, নির্দ্বিধায় বলুন। হ্যাঁ আমি আর কাকেই বা বলতে যাচ্ছি, বলুন।
আমি নিজেই তো কতবার, মানে এই যে আমাকে ঘায়েল করে কারাবাসে গেল, তারপরে অবধি গেছি মার্টিনে।
তারপর আর জাননি?
না, তারপর তো জানতে পারলাম।
কি জানতে পারলেন?
জানতে পারলাম যে ওর বউ সন্তান সম্ভবা, কার না কার সন্তান কে জানে। তখন কদিন এসব করত না।
তারপর?
তারপর তো কারাবাস কাটিয়ে ভীমা ফিরে এলো।
ও, এখন তাহলে স্বামী স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে?
না না, ভীমা ফিরে আসার পর থেকে তো আমি ওই মেয়ে ছেলেটাকে দেখতেই পাইনি। লোককে বলেছে ওর স্ত্রী নাকি পরপুরুষের সাথে পালিয়েছে। অনেকে আবার এও বলে যে ভীমা নাকি নিজেই ওর স্ত্রীকে গুম করে দিয়েছে।
সে কি গুম করে দিয়েছে?
আমার তো মনে হয় খুনও করতে পারে। ও যা মানুষ, সামান্য একটা কথার জন্য আমাকে যেভাবে,
সত্যিই তো সত্যিই তো, আপনার মতো ভালো মানুষকে কেন যে। যাকে যাকে, শুনুন না, আজ আমি আসি। আমার আবার
এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথাগুলো কিন্তু ভুলেও পাঁচকান করবেন না। ও খ্যাপা কুকুর, কখন খেপে ওঠে কেউ জানে না।
না না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি নিশ্চিন্তে থাকুন, আপনি আসি।
প্রথম দফার কাজ মিটল, হিসেব মোটামুটি মিলে যাচ্ছে। নাটকের এই অংশে জীবসিদ্ধির একখানা বাচ্চা ছেলে দরকার। গৃহস্থের কাছ থেকে এ কাজের জন্য বাচ্চা ছেলে পাওয়া কঠিন। সুসেনের মারফত পতিতালয় থেকেই একখানা বাচ্চা ছেলে জোগাড় করল। তারপর ছদ্মবেশে সটান হাজির হল ভীমার দোকানে। ভীমাকে খানিক মাংস দিতে বলে সে বাচ্চাটার মাথায় হাত বোলাতে শুরু করল।
লোকের কথায় কান দিবি না, বুঝলি? তোর মা যে নোংরা কাজই করুক, সেই কিন্তু তোর মুখে দুমুঠো খাবার তুলে দেয়, তাই না বল?
কিন্তু আমার যে সবাই বলে আমার মা নোংরা, পাপ করে।
আরে এ তো তোর মায়ের পেশারে, যার যেমনটা কপালে থাকে। মাকে ভুল বুঝিস না বাবা, তোকে কত ভালোবাসে বল।
কেন বাচ্চাটাকে ভুল শিক্ষা দিচ্ছেন?
ভুল শিক্ষা?
আলবাত ভুল শিক্ষা। ওর মা নিশ্চয় পতিতা, আর আপনি বলছেন অমন মাকে সম্মান করতে।
মাকে সম্মান করবে না? মা নিজের জরায়ুতে 10 মাস 10 দিন কত যন্ত্রণা সহ্য করে পালন করে, মানুষ করে সন্তানকে।
এসব পতিতাদের জরায়ুগুলো কেটে না বাদ দিয়ে দেওয়া উচিত। এদের জন্য সন্তানদের জলে পুড়ে খাক হয়ে যেতে হয়। আপনি তো ভদ্রঘরের সন্তান, আপনি এ জ্বালা বুঝবেন না। আপনি বুঝবেন না?
আপনি এ জ্বালা বুঝেন?
হ্যাঁ বুঝি, কারণ আমার মাও একজন পতিতা ছিলেন। আমাকেও জান 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 এই নিন, এই নিন আপনার মাংস নিন, যান এখান থেকে, যান যান।
কথাটা শেষ না করেই ভীমা কেমন ছটফট করতে শুরু করল, ভীষণ তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে তারপর ঘোড়ায় চেপে ছুট লাগালো দিগন্তের দিকে। জীবসিদ্ধি সেদিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। যে কাজে এসেছিল সে কার্যসিদ্ধি সম্পন্ন। এবার শুধু আচার্যকে গিয়ে আগা গোড়া সমস্তটা জানাতে হবে। ও হ্যাঁ, জীবসিদ্ধি লক্ষ্য করেছে ভীমা যে ঘোড়াটা চড়ে ছুট লাগাল তারও গায়ের রং কালো। অবশ্য আচার্যকে নিজে গিয়ে সবটা জানায়নি জীবসিদ্ধি, এ কাজ তাকে দিয়েছিল সেনাপতি স্বয়ং। তাই কৃথককেই আগাগোড়া সব ঘটনা এবং কথোপকথন সে জানাল। হন্তদন্ত হয়ে চাণক্যর বাড়িতে ঢুকলেন সেনাপতি কৃথক।
আচার্য, সুখবর আছে।
শান্ত হন মহাবীর, রাগ আর অতি উৎফুল্লতা দুটোই মানুষের বুদ্ধি নাশ ঘটায়।
আচার্য, আমার ধারণা আমরা অপরাধীর সন্ধান পেয়েছি। জীবসিদ্ধি নিজেই সেই খবর এনেছে, আপনার কথা মতো সব মিলই আছে। ভীমা পেশায় কসাই, মাংস বিক্রি করে। কয়েক মাস আগে জনৈক ব্যক্তির সঙ্গে বচসা হওয়ায় রেগে গিয়ে তাকে আঘাত করে এই লোকটা। কয়েক মাস কারাবাসও করেছে এই কারণে। কারাবাস থেকে ফেরার পর থেকে ওর স্ত্রী নিখোঁজ, লোকে জানে পরপুরুষের সাথে পালিয়েছে। কিন্তু কারো কারো ধারণা ভীমা নিজেই খুন করেছে সন্তান সম্ভবা স্ত্রীকে। আর এও জানা গেছে তার মা একজন গণিকা ছিল। পতিতাদের ভীমা ঘেন্না করে।
সাধু সাধু, আমার বিশ্বাস এ সন্দেহ এবারে আর কোনো ভুল হয়নি। তবে বিনা প্রমাণে এই ব্যক্তিকে আটক করা যাবে না, আর তাই একে ধরতে হবে প্রমাণ সমেত। সেই কারণেই ফাঁদ পেতে অপেক্ষা করতে হবে, যাতে শিকারী স্বয়ং এইবার শিকার হয়। এই নরপিশাচটা যোগ্য শাস্তি পেলে তবেই ছায়া আর পীতাম্বরীদের আত্মা শান্তি পাবে।
ছায়া আর পীতাম্বরী?
প্রথম দুই মৃতা গণিকার নাম অবশ্য আপনারই তথ্য খেয়াল থাকার কথা নয়।
ও তাছাড়া চোখ, এরপর আমাদের করণীয় কি?
নজর রাখুন ভীমার ওপর, ও এখন একটা রক্তের স্বাদ পাওয়ার শপথ। শিকার না করে বেশিদিন থাকতে পারবে না। নগরে মোট কটা গণিকা পল্লি আছে?
চারখানা।
আচ্ছা, আঙ্গুরি যে গণিকা পল্লির সেখানেই ফাঁদ পাততে হবে।
কেন?
আমার হিসেব বলছে পরবর্তী শিকারের সন্ধানে ও ওখানেই আসবে, আর আমরা তৈরি থাকবো তার জন্য।
তাই কি হিসেব আচার্য?
এই হিসেবটা আমার উপর ছেড়ে দিন সেনাপতি, কিছু হিসেব মেলার আগে বলতে নেই।
বেশ বেশ, আর আপনার বিষকন্যা তৈরি তো?
হ্যাঁ, আজ রাত থেকেই সে রোজই তৈরি থাকবে, সুযোগ আসবেই। আচ্ছা, কতদিন আগে আঙুরির হত্যা হয়েছে সেনাপতি?
তা প্রায় এক সপ্তাহ হতে চলল আঙুরির হত্যার।
বেশ, আমার অনুমান যদি ভুল না হয় আমরা খুব তাড়াতাড়ি সুযোগ পাব। জীবসিদ্ধির গূঢ় পুরুষরা তার গতিবিধির ওপর নজর রাখবে আশা করি। কোন রাতে তাকে অভিসারে বেরোতে দেখলেই যেন তক্ষুনি আমায় সেই খবর দেওয়া হয়। আমি উপস্থিত থাকতে চাই তাকে গ্রেপ্তার করার সময়। আপনি আসুন আর্য, আপনার সাফল্য আর দোষীর সাজা কামনা করি।
গভীর রাত, বৃষ্টি না হলেও অহরহ বজ্রপাত হচ্ছে, হয়তো শীঘ্রই বৃষ্টি নামবে। আজ তার চোখে ঘুম নেই, একটা প্রচণ্ড আক্রোশ, হতাশা, দুঃখ তার ভেতরে দানা বাঁধতে শুরু করেছে। এই অদ্ভুত অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব, বোধহয় একেই রক্ততৃষ্ণা বলে। লোকটা জানে তাকে কি করতে হবে। চোখ খুলে দেখল তার বিছানার পাশেই তার মা আর স্ত্রী দাঁড়িয়ে আছে। আগে মা একা আসত, আজকাল আবার সঙ্গে এই বেশ্যাটাকেও নিয়ে আসে। তাদের তাচ্ছিল্য ভরা দৃষ্টি দেখলেই মাথায় রক্ত উঠে যায় ছ ফুট লম্বা লোকটার। আবার তাদের শাস্তি দেওয়ার সময় এসেছে, তাদের আরো একবার মরতে হবে। বিছানা ছেড়ে নেমে চোখে মুখে ঠান্ডা জল দিল সে। বাড়ির সামনেই তার ছোট্ট দোকান, তালা খুলে সেখানে ঢুকল এবং বেরিয়ে এলো একটু পরে। সঙ্গে একটা বস্তায় করে কাটা মাংস নিতে ভুলল না সেই অজ্ঞাত পরিচয় লোকটা, কারণ ফেরার পথে সৈনিকরা তাকে রক্তাক্ত অবস্থায় পেলে এটা দেখিয়েই তাদের হাত থেকে রেহাই পায়। কালো ঘোড়াটা বের করে আনল সে, গায়ের কাপড় দিয়ে মুখের একাংশ আর সারা শরীরটা ঢেকে নিল। শুধু তার চোখ জোড়া জলজল করছে হিংস্র বাঘের মতো। ঘোড়ায় চড়ার সময় গায়ের কাপড় সরে যেতে চাঁদের আলোয় এক মুহূর্তের জন্য ঝলসে উঠল কোমর বন্ধে বাঁধা তীব্র ধার বড় ভারী মাংস কাটার ছুরিটা। কুয়াশা ভেদ করে ঘোড়া ছুটিয়ে দিল শিকারের সন্ধানে। বেশ কিছুটা ঘোড়া ছুটিয়ে লোকটি এসে পৌঁছয় নির্দিষ্ট গণিকা পল্লীতে। বেশিরভাগ গণিকাই রাজার আদেশে আর রাতের বেলা পথে নামছে না, কিন্তু সে লক্ষ্য করল সংখ্যায় কম হলেও তিন চারটে যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। পথের ধারে লাগানো মশালের আলোয় বিশেষ একজনের উপর নজর পড়তেই খুনির দৃষ্টি তার চোখে জলজল করে উঠল। এই তো সে যাকে সে খুঁজছিল, তার মা, তার স্ত্রী, নির্লজ্জ বেশ্যা। একটা রূপোর মুদ্রা বের করে সেই যুবতীকে দেখাল সে, তারপর তাকে ঘোড়ায় উঠে আসার জন্য ইশারা করল। যুবতীর মধ্যে সামান্য ভয় এবং সংশয়ের ভাব দেখা গেল, কিন্তু শেষ পর্যন্ত যুবতী এগিয়ে এল। লোভ, এই বেশ্যারা লোভ ছাড়া আর কি বা বোঝে? আগুনের দিকে যেমন পতঙ্গ উড়ে যায়, তেমনি যুবতী এগিয়ে এলো এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটির কাছে। মনে মনে হাসল সেই জল্লাদ, এই মুদ্রাটা দেখিয়ে প্রতিবার সে কাজ হাসিল করেছে, কিন্তু মুদ্রাটা তাকে খরচ করতে হয়নি একবার। ঘোড়ায় উঠতে মেয়েটিকে সাহায্য করল লোকটা, তারপর তীরের বেগে ঘোড়া ছোটাল অন্ধকারের উদ্দেশ্যে। মেয়েটাকে কিছুদূর নিয়ে যাওয়ার পর একটা অন্ধকার নির্জন জায়গায় দাঁড়াল, ইশারায় মেয়েটাকে নামতে বলল। মেয়েটা এবারও ইতস্তত করছিল, মুখ থেকে কাপড় সরতেই কাছে পিঠে কোথাও বজ্রপাত হল, আর আলোর ঝলকানিতে সেই ভীতু মেয়েটি দেখল সেই জল্লাদের মুখ।
দেখ চড়ি, বাড়িতে স্ত্রী আছে, তাই তোকে আমি বাড়ি নিয়ে যেতে পারবো না, আর তোর এলাকায় তোর ঘরে আমাকে ঢুকতে কেউ দেখে নিক সেটা আমি চাই না, তাই তোকে এখানে আনলাম। তুই চিন্তা করিস না, আমাকে খুশ করতে পারলেই এই রূপোর মুদ্রাটা তোর।
এই একটা কথাতেই মেয়েটা নেমে পড়ল, তারপর সেই জল্লাদ ঘোড়া থেকে নেমে এসে মেয়েটাকে নিয়ে গলির মধ্যে আরো জমাট অন্ধকারের দিকে এগিয়ে গেল। আলোর শেষ রশ্মিটুকুও পুরোপুরি আড়াল হতেই মেয়েটাকে দেওয়ালে ঠেসে ধরল। মেয়েটা চিৎকার করে ওঠার আগেই গায়ের জোরে মেয়েটার মুখ চেপে ধরল, তারপর দ্রুত নিজের কোমর থেকে টেনে বের করে আনল ছুরিটা। সেই মুহূর্তে সেই জল্লাদ টের পেল মেয়েটা তার মুখ চেপে ধরা হাতে একটা মৃদু কামড় বসিয়েছে, অতি সামান্য কামড়, এতে নাকি ঘায়েল করবে সেই জল্লাদকে, মনে মনে হেসে উঠল সে। কিন্তু ওই সামান্য কামড়ে হঠাৎ জ্বলে উঠল কেন কামড় দেওয়া জায়গাটা? ছুরি ধরা হাতটা যেন হঠাৎই ভারী হয়ে আসছে। সামান্য এই ছুরিটাকে ধরে থাকতে অসুবিধে হচ্ছে, মাথার ভেতরটা পাক দিচ্ছে, আর চোখের দৃষ্টিও কেমন যেন ঝাপসা হয়ে আসছে। যুবতীকে চেপে ধরে থাকা হাতের বাঁধন আলগা হয়ে গেল। পরক্ষণে মেয়েটা মল্লযুদ্ধের মক্ষম এক ম্যাচে মাটিতে চিত করে আছড়ে ফেলল। তারপর সেই যুবতী চড়ে বসল তার বুকের উপর, হাত মুঠো করে এক আঘাতে নাকটা থেতলে দিল। সেই জল্লাদ যাকে আসুরিক শক্তির অধিকারী মনে হচ্ছিল খানিক আগের, তার প্রায় অসার শরীরের দিকে তাকিয়ে হেসে উঠল যুবতী। উঠে দাঁড়িয়ে গায়ের কাপড়ের ভাঁজ থেকে বের করে আনল ছোট্ট একটা বাঁশের টুকরো, সেটা ঠোঁটে ঠেকিয়ে তিনবার ফুঁ দিয়ে অদ্ভুত শব্দ বের করল মাত্র কয়েকটা মুহূর্ত। তারপরে অন্ধকার আর কুয়াশা ভেদ করে বেরিয়ে এলো পাঁচ ছজন সৈনিক, হাতে খোলা তলোয়ার নিয়ে ঘিরে ধরল ধরাশায়ী খুনিকে। এদের মধ্যে একজন সেনাপতি কিথক, প্রহরীদের পেছন থেকে এতক্ষণে এগিয়ে এলেন আরো দুজন। তাঁদের দেখে বাকিরা প্রত্যেকে করজোড়ে প্রণাম করল। জীবসিদ্ধির হাতে মশাল এবং তার সামনের জন স্বয়ং আচার্য চাণক্য। বণিকারূপী উল্লুপির সামনে এসে প্রশংসার সুরে আচার্য বললেন,
সাধু মা সাধু, এই অসম্ভব সাহসিকতার জন্য মগত তোমার কাছে চির ঋণী থাকবে।
এবার চাণক্য দৃষ্টি ঘোরালেন ধরাশায়ী ব্যক্তিটির দিকে।
এই তবে আমাদের হত্যাকারী ভীমা, উল্লুপি বেশি গভীরে কামড়াওনি তো? বিষের আধিক্যে মৃত্যু হবে না আশা করি।
না গুরুদেব, ঠিক যেমনটা আপনি নির্দেশ দিয়েছিলেন তেমনটাই করেছি, কয়েক ঘন্টা অবশ্যই থাকবে শরীর।
বেশ বেশ।
দরজার বাইরে দাঁড়িয়ে সম্রাট চন্দ্রগুপ্ত শেষবারের মতো চাণক্যকে অনুরোধ করলেন,
আচার্য, এমন একখানা উন্মাদের সামনে আপনার একা যাওয়াটা কি ঠিক হচ্ছে?
আমাকে আমার কাজটুকু করতে দাও সম্রাট, বাধা দিও না।
অপরাধ নেবেন না আচার্য, কিন্তু সে যদি আপনাকে আক্রমণ করে বসে?
নিশ্চিন্ত থাকো, আমার কিচ্ছু হবে না।
চাণক্য সম্রাট চন্দ্রগুপ্তকে দরজার বাইরে রেখে একা একা অন্ধকার ঘরের ভেতর ঢুকলেন। ঘরটা পুরোটা অন্ধকার নয়, দুখানা খুপরি জানলা আছে, একটা জানলা থেকে আলো এসে পড়ছে ভীমার উপর, অন্য জানলা থেকে আলো এসে মেঝের যে জায়গাটায় পড়েছে চাণক্য গিয়ে দাঁড়ালেন সেখানে। মুখ তুলে তাকাল ভীমা, এখনো তার চোখে মুখে মৃত্যু ভয় জন্ম নেয়নি, বরং চাণক্যকে চিনতে পারার পর চোখে একটু শ্রদ্ধার ঝলক ফুটে উঠল।
আমার নাম বিষ্ণুগুপ্ত চাণক্য, একজন সামান্য ব্রাহ্মণ। তোমার সাথে কথা বলতে এলাম ভীমা। না 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 না, ওঠার প্রয়োজন নেই, বসো।
চিনি আপনাকে, আমাকে শাস্তি দেবেন তো? ফাঁসিতে চড়াবেন? চড়া না, আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেব।
শাস্তির কথা বাদ দাও, তোমার অপরাধ কি তুমি টের পেয়েছ? তুমি কি অনুতপ্ত?
না 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 না, আমি আমি একটু অনুতপ্ত নই, আমি যা করেছি বেশ করেছি। আচার্য, কেউ কেউ বুঝবে না আমার জ্বালাটা, কিন্তু আমি তো জানি, আমি 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 জানি আমার আমার ভেতরের ভেতরে ঘেন্নার পোকামাকড় কি বি করে, আমাকে খুবলে খুবলে খায়, খুবলে খুবলে খায়, আমি 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 যন্ত্রণায় ছটপট করি আচার্য।
মাকে তুমি একেবারেই ভালোবাসো না, একটু না?
ওর নাম নেবেন না আচার্য। ওই 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 মানুষটার জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেল আচার্য। জানেন তো, জানেন তো, আমার মা আমার মাও একজন বেশ্যা ছিল, বেশ্যা।
দেখুন দেখুন, এটা বলার সময় আমার গাটা কেমন গুলিয়ে উঠল।
আমি আমি এমনই হতভাগা, এমনই অভাগা যে আমার আমার বাপের পরিচয়টাই জানি। সম্ভবত আমার মাও নিশ্চিত করে জানতো না তার পরিচয়।
কপাল কপাল দেখুন, সোনায় মোড়া কপাল।
আমি তো বেশালয়ে জন্মেছি।
এখানকার?
না না, দক্ষিণ আর্যাবর্তের। ছোটবেলায় তো বুঝতাম না, কাঁদতাম। রাতের বেলায় মা কেন আমাকে ঘর থেকে বের করে দিত, আমার খুব ইচ্ছে করতো জানেন, মায়ের পাশে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমো। কিন্তু রাত হলে আমি মাকে কিছুতেই পেতাম না আচার্য। তারপর বয়স একটু বাড়তেই সমাজ আমাকে বাস্তবটা বুঝিয়ে দিল, গালমন্দ করে আমাকে জানালো যে আমার জন্মের ঠিক নেই, আমি জারজ জন্তান। সমাজে অচ্ছুতান, আমার নতুন নতুন জিনিস জানতে ভালো লাগতো আচার্য, আমার আমার শিখতে ভালো লাগতো। হ্যাঁ, পাঠশালায় যাওয়ার ইচ্ছে ছিল ভীষণ, কিন্তু বেশ্যাপুত্রকে কোনো ব্রাহ্মণ তার গুরুকুলে স্থান দেয়নি আচার্য। আমি সারাদিন একা একা খেলতাম, আমার সঙ্গে কেউ মিশত না। আমার বয়সী ছেলেরা আমাকে পাথর ছুটত, আমাকে দেখে গাল দিত, খেপাত আমাকে ছাড়া। উফ আচার্য, বলতে গেলে আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে ওঠে। তারপর একদিন কি হলো জানেন, ভীষণ রোদে অনেকক্ষণ দৌড়ে বেড়ানোর পর আমার খুব তেষ্টা পেয়ে গেছিল। একটা কুয়ো থেকে আমি গিয়ে জল পান করি। হ্যাঁ, আমি জানতাম না যে সেটা ব্রাহ্মণদের কুয়ো। একজন আমাকে সেখান থেকে জল খেতে দেখে ফেলি। তারপর সেই ব্রাহ্মণরা, সারা গ্রামের লোক সবাই এসে জড়ো হলো তামাশা দেখতে। আমার জামা কাপড় খুলে নগ্ন করে একটা গাছের সঙ্গে বাঁধা হল। তারপর অনেকক্ষণ ধরে যারই ইচ্ছে গেল এসে আমাকে মনের সুখে চাপ খেল। কেন বলুন? কারণ আমি বেশ্যার ছেলে হয়ে ব্রাহ্মণদের কুয়ো থেকে জল খেয়েছিলাম। আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল সারা শরীরে। আর আর কি হচ্ছিল জানেন? হ্যাঁ, আর হচ্ছিল প্রচন্ড রাগ। রাগ? না 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 না, ওই ব্রাহ্মণদের বা গ্রামের লোকেদের ওপর নয়, না না না, কার ওপর বলুন তো?
কার ওপর?
রাগ হচ্ছিল আমার মায়ের উপর। সবাই ঠিক বলে আচার্য, আমার মায়েরই সব দোষ। সব জেনে শুনে আমায় জন্ম দিল কেন? পেটের ভেতরে যখন আমি ছিলাম তখনই আমায় মেরে ফেলতে পারত।
কার বাচ্চা সেটা পর্যন্ত জানে না? নির্লজ্জ বেহায়া একটা মহিলা। হ্যাঁ, আজ তার বেশ্যাবৃত্তির জন্যই আমার এই অবস্থা আচার্য, তার বেশ্যাবৃত্তির জন্যই আমার এই অবস্থা। কেন কেন আমাকে সে নিজের জড়াইতে শেষ করে দিল না বলুন তো? কেন দিল না? কেন তার সেই নোংরা জড়াইতে আমাকে জন্ম নিতে হলো আচার্য? কেন তার নোংরা জড়াইতে আমাকে জন্ম নিতে হলো? সবই বেশ্যার দোষ, সবই বেশ্যার দোষ।
শান্ত হও।
এই জীবনে সম্ভব না, এই জীবনে সম্ভব না। আমি রক্তাক্ত অবস্থায় এক প্রহর ধরে সেদিন সেখানে রোদে পড়েছিলাম। আমাকে কেউ কেউ জল পর্যন্ত দেয়নি। আমি সেদিনই প্রতিটি আঘাত থেকে নির্গত রক্তবিন্দুর নামে শপথ করি যে আমার মাকে আমি সাজা দেব।
কয়েকদিন লাগলো সুস্থ হতে। তারপর সুযোগের অপেক্ষায় ছিলাম, কয়েক মাস পর সুযোগ এসেও গেল। সুরার নেশায় চুর হয়ে আমার মা এক পুরুষের সঙ্গে নিজের ঘরে ঘুমোচ্ছিল। আমি একটা ছুরি সোজা বসিয়ে দিলাম আমার ঘুমন্ত মায়ের বুকে, শব্দ করারও সুযোগ পেল না। তারপর সেই ছুরি ধরিয়ে দিলাম নেশার ঘরে তার পাশে ঘুমিয়ে থাকা লোকটার হাতে। তারপর নিজেই নিজেই চিৎকার জুড়ে দিলাম, লোক ডাকলাম, চেঁচালাম, কাঁদলাম। ওই 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 অচেনা লোকটা ঘুম ভেঙে ও রাতের কথা আর কিছুই মনে করতে পারলো না, তাই সবাই ধরেই নিল যে এটা নিশ্চয়ই নেশার ঘরে তারই কীর্তি। হ্যাঁ, তারা লোকটাকে প্রহরীরা ধরে নিয়ে গেল বটে, তবে আমি আমি জানতাম জানতাম কয়েকদিন বাদেই সে ছাড়া পেয়ে যাবে। আমার মায়ের মতো একটা সস্তা বেশ্যার জীবনের বিশেষ মূল্য তো নেই।
তখন তোমার কত বয়স?
12 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12 বছর বয়সেই আমার প্রথম হত্যার হাতে খড়ি। সেই হত্যা করে হাত কাঁপেনি বলেই বোধ হয় কয়েক বছর পর মাংস বিক্রেতার পেশা নিলাম। আমি চলে এলাম রাজধানী পাটলিপুত্রে, একটা মেয়েকে বিয়ে করলাম, অসম্ভব ভালোবেসে ফেললাম মেয়েটাকে। কিন্তু বিয়ের পরই বুঝতে পারি আমার স্ত্রীর চরিত্র ভালো না, আমার দিয়ে তার শরীরের খিদে মেটে না। মূল্যবান জিনিস এবং গয়নার প্রতি তার চরম লোভ, তবুও আমি 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 যতটা সম্ভব যতটা সম্ভব তাকে সুখী করার চেষ্টা করেছিলাম। আসলে আমি তার প্রেমে অন্ধ ছিলাম তো, কিন্তু আমার স্ত্রীর চরিত্র খুব তাড়াতাড়ি সবাই জানতে পেরেছে। দুশ্চরিত্র লুকিয়ে রাখা বড়ই কঠিন। তবুও আমি না আমি আমি লোকের কথায় কান দিতাম না। একদিন দোকানে একজন ব্যক্তি না ও মাংসর ন্যায্য মূল্য দিতে অস্বীকার করায় আমার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। হ্যাঁ, সে কথায় কথায় আমাকে 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 বেশ্যার ভাতার বেশ্যার ভাতার বলতে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। আমি মাংস কাটার ছুরি দিয়ে তাকে কোপ মারি, কোপ মারি, মারতে থাকি, মারতে। যদি যদি লোকটা বেঁচে যায়, কিন্তু আমার কয়েক মাসের কারাবাস হয়। মাঝে আমার স্ত্রী স্ত্রী আমাকে দেখতে আসতো কারাগারে, কিন্তু আমার সেই দুর্দশায় তাকে একটুও দুঃখিত মনে হতো না। কারাগার থেকে ছাড়া পেয়ে জানতে পারি যে আমার স্ত্রী আমার আমার অবর্তমানে বহু পুরুষ সঙ্গী নিয়ে তুলেছে আমারই বাড়িতে। আমি আমি উন্মাদের মতো বাড়ি ফিরি, আমি স্ত্রীকে চেপে ধরি, আমি গলার চেপে মেরে ফেলতাম মেরে ফেলতাম। কিন্তু কিন্তু তখনই আমার স্ত্রী আমায় বলল যে সে নাকি সন্তান সম্ভব। প্রথমে আমি তাকে ছেড়ে দিই, না 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 আমি আমি ক্ষমা করি, বরং তার উপর আমার আর অসম্ভব রাগ হয়, কারণ আমি জানি সে সন্তান আমার নয়, সে তো অন্য কারোর পাপ, ঠিক যেমন আমি নিজে ছিলাম আমার মায়ের পাপের ফল। আমি তখনই ঠিক করে ফেলি এই সন্তানকে আমি জন্মাতে দেব না, মরতে হবে তাকে আর তার বেশ্যা মাকে। সেই মুহূর্তে স্ত্রীর দিকে চোখ পড়তে আমি একটা জিনিস উপলব্ধি করি। আজ কি আশ্চর্য, আমি আমি এতদিন খেয়ালই করিনি আমার স্ত্রীকে ঠিক আমার বেশ্যা মায়ের মতো দেখতে।
কেমন দেখতে?
তামাটে রং, উচ্চতা এবং কোঁচকানো কালো চুল। তার মুখে আমি স্পষ্ট নিজের মায়ের মুখ দেখতে পাই। আর সেই রাতে আমার মাংস কাটার ছুরি দিয়ে আমার স্ত্রীকে আমি হত্যা করি। সে আমাকে সে সত্য বলেছিল নাকি পেটে সন্তান থাকার কথাটাও মিথ্যে সেটা নিশ্চিত করতে তার জরায়ুটা আমি কেটে দেখি। এইবার বেশ্যাটা আমাকে সত্যিই বলেছিল।
তারপর
ওটাকে আরো আরো অনেক টুকরো 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 করে আমি তারপর শান্তি পাই, আরো টুকরো করে আমি 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 তারপর শান্তি পাই। ওই জরায়ুটা
পরের দিন সকালবেলা সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে আমার স্ত্রী অন্য পুরুষের হাত ধরে পালিয়েছে।
সবাই বিশ্বাস করল, কারণ একজন বিশ্বাস স্ত্রী লোকের চরিত্র সবাই জানে। উল্টে
না আমাকে আমাকে সবাই সহানুভূতি জানালো।
সমাজ বড়ই অদ্ভুত আচার্য,
সমাজ বড়ই অদ্ভুত। দোষ না করলে শাস্তি দেয় আর দোষ করলে সহানুভূতি দেয়। যখন একের পর এক পতিতাকে আমি খুন করেছি, তাদের জরায়ু ছিন্ন ছিন্ন করে ফিরে এসেছে, তখন কেউ আমাকে সন্দেহের চোখে অবধি দেখেন।
তার মানে তুমি স্বীকার করছো খুন করে তুমি দোষ করেছো?
আমি আমার ভেতরে জ্বলতে থাকা আগুনকে মাঝে মাঝে শান্ত করেছি আচার্য।
এ যদি আপনাদের হিসেবে দোষ হয় তাহলে দিন না শাস্তি, দিন আমাকে শাস্তি দিন, ফাঁসি দিন
ফাঁসি, আমাকে মেরে ফেলুন শুলে চড়ানোর।
একটা ভীমা মরে গেলে দেখবেন কোনো এক পতিতা পল্লীতে আবার একটা ভীমা জন্মাবে।
পারবেন পারবেন তাকে একটা সুস্থ জীবন দিতে? পারবেন
পারবেন না, পারবেন না আচার্য, পারবেন না।
এখন আসি, তবে তোমার সাথে আমার ফের দেখা হবে ভীমা, এখানে অপেক্ষা করো।
সম্রাট চন্দ্রগুপ্তর রাজসভা, আজ সেখানে সব মন্ত্রী ও গণ্যমান্য রাজপুরুষ উপস্থিত। পাটলিপুত্রের দুঃস্বপ্নের ইতি হয়েছে। কয়েক মাস ধরে ঘটতে থাকা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত এই মুহূর্তে কারাগারে। বিষকন্যা উল্লুপি, সেনাপতি কিথক এবং সুসেন আজ সভার প্রধান অতিথি। আরো একজন আজ আমন্ত্রিত এই রাজসভায় সম্মানীয় অতিথি হিসেবে, মহামতি আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্য, যার বিচক্ষণতা আর অনুধাবন শক্তি ছাড়া কোনোভাবেই হত্যাকারীকে ধরা সম্ভব ছিল না। তবে তিনি এখনো আসেন, অন্য কেউ বিষয়টা বিশেষ প্রাধান্য না দিলেও সম্রাট নিজে ব্যাপারটা নিয়ে চিন্তিত, কারণ তিনি গুরুদেবের স্বভাবের সঙ্গে বহু বছর ধরে পরিচিত। এই মানুষটা কোনো দিন কোনো কাজে দেরি করেন না। চাণক্য নিজের শিষ্যদের বাল্যকাল থেকেই শিখিয়েছেন,
যোগালম মাহাত্ম্যম দেতি ইতিহাসতম মাহাত্ম্যম দেতি, যে সময়কে মাহাত্ম্য দেয় ইতিহাস তাকেই মাহাত্ম্য দেয়।
জীবসিদ্ধিও এসে পৌঁছয়নি, তাদেরই প্রতীক্ষায় রয়েছে সবাই। সম্রাটের ভাবনা শেষ হওয়ার আগেই সভাঘরে ঢুকলেন চাণক্য এবং সঙ্গে অবশ্যই ছায়াসঙ্গী জীবসিদ্ধি। যথারীতি তাঁদের দেখেই প্রত্যেক সভাসদ আসন ছেড়ে উঠে দাঁড়ালে এবং সম্রাট নিজে সিংহাসন ছেড়ে নেমে এসে আচার্যকে প্রণাম করলেন। সসম্মানে নিজের ডান পাশের খালি আসনে বসতে বললেন। জীবসিদ্ধিও নিজের নির্দিষ্ট আসনে বসল। চাণক্যর অনুমতি নিয়ে সম্রাট চন্দ্রগুপ্ত হাত তুলে সবাইকে শান্ত হতে ইশারা করলেন। সভার সূচনা ঘোষণা করে বললেন,
আপনারা সকলেই জানেন যে গত কয়েক মাস ধরে এই নগরের বেশ কিছু গণিকাকে হত্যা করা হয়েছে। কিন্তু সুখবর এটাই যে গতকাল রাতে সেই উন্মাদ হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই কাজ সম্ভব হয়েছে যেসব মানুষের সাহায্যে সেই সম্মানীয় অতিথিরা আমাদের মাঝে উপস্থিত আছেন। কোন উপায়ে এই উন্মাদ হত্যাকারীকে তারা গ্রেপ্তার করলেন আমি জানি, সেই কাহিনী বিশদে শুনতে আমারই মতো আপনারা সকলেই ব্যগ্র। তাই আমরা তাঁদের মুখ থেকেই ঘটনার সম্পূর্ণ বিবরণ শুনতে ইচ্ছুক।
সভাসদরা সম্মতিক্রমে মাথা নাড়ালেন। সম্রাট চন্দ্রগুপ্ত চাণক্যর দিকে তাকালেন। চাণক্য সেনাপতি কীথকের দিকে ইশারা করে বললেন,
এই হত্যাকাণ্ডর তদন্তে যিনি অগ্রপুরুষ সেই সেনাপতি কীথক নিজেই ঘটনাক্রম আপনাদের সামনে উপস্থাপন করুক।
কীথক মৃদু হেসে আচার্যকে করজোড়ে প্রণাম করে উঠে দাঁড়াল। জোর গলায় বলতে শুরু করলেন গোটা ঘটনা, প্রথম হত্যা থেকে শুরু করে চাণক্যর তদন্ত কৌশল, উল্লুপির সাহসিকতা এবং সবশেষে হত্যাকারী ধরা পড়ার পুরো ঘটনা বিশদে ব্যাখ্যা করলেন। অতি মনোগ্রাহী ভঙ্গিতে তিনি সম্পূর্ণ কাহিনী উপস্থাপন করলেন। কথার শেষে সভায় উপস্থিত প্রত্যেকে সাধুবাদ দিয়ে উঠলেন তাঁদের উদ্দেশ্যে। কীথক নিজের আসনে ফিরে আসতে সম্রাট আবার উঠে দাঁড়িয়ে আজকের সভার ইতি এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করতেই যাচ্ছিলেন, সেই মুহূর্তে চাণক্য নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। ধীর পায়ে এগিয়ে এলেন সভার সামনে। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে চাণক্য মুখ খুললেন।
আপনাদের সকলের থেকে আরো খানিকটা সময় আমি চেয়ে নেব, দয়া করে একটু ধৈর্য সহকারে শুনবেন। আপনাদের একটি কাহিনী বলব। বাল্যকালে আমাদের কুটিরের পাশে একটা বটগাছের তলায় এক উন্মাদ থাকত। সারাদিন নিজের মনেই কথা বলত এবং আমার মায়ের দানের অন্ন খেয়েই বেঁচে থাকত। সেই মানুষটা প্রতিদিন সকালে নদীর পার থেকে একটা করে জবা ফুল নিয়ে আসত, কিন্তু তা দিয়ে নিজে কিছুই করত না, ফেলে দিত জঙ্গলে। এটা তার নিত্যদিনের স্বভাব ছিল। আমার মনে আছে একদিন রাত থেকেই মারাত্মক ঝড় ঝঞ্ঝা চলছিল। ঝড় বৃষ্টির দাপট থেকে বাঁচতে উন্মাদ নিজেও আমাদের রাস্তাবলে আশ্রয় নিয়েছিল। সকালে উঠে আমি এবং বাবা বুঝলাম আজ আর কোনো মতেই বাড়ির বাইরে পা দেওয়া সম্ভব নয়। প্রকৃতির এইরকম রুদ্র রূপ সচরাচর প্রত্যক্ষ করা যায় না, কিন্তু তখনই দেখতে পেলাম সেই উন্মাদ মানুষটা নদীর পথে হাঁটা দিয়েছে। এই তীব্র দুর্যোগ উপেক্ষা করে সে চলেছে তার নিতান্ত অপ্রয়োজনীয় একটি নিয়ম রক্ষা করতে। সেদিন একটা কথা আমি বুঝেছিলাম, উন্মাদ ব্যক্তিরা তাদের নিয়মের ব্যতিক্রম করে না, তাদের স্বরচিত নিয়ম তাদের কাছে সর্বোচ্চ। প্রলয় এসে উপস্থিত হলেও তারা সেই কাজটা করবেই।
এইটুকু বলে থামলেন আচার্য। প্রত্যেকের মুখে হতভম্ব ভাব। এই কাহিনী এই মুহূর্তে সবাইকে শোনানোর কি প্রয়োজন থাকতে পারে সেটা কেউই আন্দাজ করতে পারছে না। শুধু সম্রাট চন্দ্রগুপ্তের কপালে ভ্রুফুটি। তিনি জানেন যে আচার্য অর্বাচীন নন, তাঁর প্রতিটা কথার গুরুত্ব থাকে। চাণক্য আবার বলতে শুরু করলেন,
এই গণিকাদের হত্যাকারী ভীমা নামের ব্যক্তিটি একজন উন্মাদ ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদ করলে তা সহজেই বোঝা যায়, নিজের বাল্যকালের আক্রোশ সে অন্যের উপর চরিতার্থ করে, সম্পূর্ণভাবে বিকারগ্রস্ত সে। আর পাঁচটা উন্মাদের মতোই তারও শিকার নির্বাচনের এবং হত্যার ভঙ্গিতে কিছু বিশেষ নিয়ম ছিল। কিন্তু একটা ক্ষেত্রে সে তার নিয়ম কেন ভাঙল?
আচার্য, কোন নিয়ম দয়া করে বিশদে ব্যাখ্যা করুন।
সেনাপতি কিথকের মুখেই আপনারা শুনলেন যে হত্যাকারী ভীমা স্বীকার করেছে যে সেই গণিকাদেরই হত্যা করেছে, যাদের মধ্যে সে নিজের মা এবং স্ত্রীর ছায়া দেখত। তার মা এবং স্ত্রী দুজনেরই গায়ের রং ছিল তামাটে, কোঁচকানো কালো চুল এবং মাঝারি উচ্চতা। এই কারণে ভীমা বেছে বেছে অনেকটা সেই রকম দেখতে গণিকাদেরই হত্যা করত। প্রথম তিনজন গণিকার মৃতদেহ দেখেই প্রত্যেকের চেহারায় এই সাদৃশ্যগুলো আমার নজরে পড়েছিল। বিশ কন্যাদের মধ্যে থেকে উল্লুপিকে নির্বাচন করার কারণও সেটাই, তার চেহারার বৈশিষ্ট্য। কিন্তু হত্যাকারী শেষ অর্থাৎ চতুর্থ শিকার গণিকাটি ছিল সম্পূর্ণ ভিন্ন চেহারার। আঙুরি নামের সেই মৃতা মেয়েটি ছিল দীর্ঘাঙ্গী, চুল কোঁচকানো নয় এবং ফর্সা। অতএব আমার মনে প্রশ্ন জাগে যে হঠাৎ এই ক্ষেত্রে হত্যাকারী তার চিরাচরিত স্বনির্মিত নিয়মের বিপরীতে গেল কেন? বিষয়টা কি রহস্যময় নয়?
মৃদু গুঞ্জন শুরু হয়েছে শ্রোতাদের মধ্যে। কি বলতে চাইছেন মহামতি চাণক্য?
শান্ত হন সবাই, অনুগ্রহ করে শান্ত হন। আচার্য, আপনি বলুন।
আমি প্রথম তিনটে মৃতদেহই দেখেছিলাম, তাই চতুর্থ হত্যার খবর যখন সুসেন আমায় দিল, আমি নিশ্চিত ছিলাম যে এবারেও একই চেহারাগত বৈশিষ্ট্য থাকবে মৃতার। আমার শিষ্য জীবসিদ্ধি এবং সুসেন অবশ্য আমার অত্যন্ত যুক্তিশীল প্রশ্নটাকে আমার বার্ধক্য এবং অভিজ্ঞতার চমক দেওয়ার বৃথা চেষ্টা ভেবে দিয়েছিল। কিন্তু যখন সুসেনের মুখে শুনলাম এবং সচক্ষে দেখলাম যে এইবার হত্যা হওয়া গণিকা সম্পূর্ণ আলাদা দেখতে, তখনই আমার সন্দেহ হয়েছিল। এই ক্ষেত্রে আরো একটা মারাত্মক ব্যতিক্রম হয়। আঙুরের জরায়ু হত্যাকারী নিজের সঙ্গে নিয়ে যায়নি, কাছের একটা জলাশয়ে ফেলে দেয় সেটা। এখানে তর্ক করা যেতে পারে যে এই ক্ষেত্রে হয়তো কোন প্রহরী এসে পড়েছিল হত্যাকারীর কাছে, তাই সেটা ফেলে দিয়েছিল ধরা পড়ে যাওয়ার ভয়। কিন্তু আমরা জেনেছি যে ভীমা নিজে একজন মাংস বিক্রেতা হওয়ার কারণে সহজেই রক্তাক্ত পোশাক এবং জরায়ু সঙ্গে নিয়ে পালাতে পারত। সে সঙ্গে একটা পশু মাংস বোঝাই ঝোলা রাখত, তাতেই সেই জরায়ুটাও লুকিয়ে নিজের বাড়িতে নিয়ে যেত। অতএব ভয় পেয়ে জরায়ু ফেলে দিয়েছে, এই যুক্তি এক্ষেত্রে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আচার্য, তার মানে আপনি বলতে চাইছেন চতুর্থ হত্যা অন্য কেউ করেছে?
একদম ঠিক ধরেছেন সম্রাট। যুক্তি নির্ভর বিশ্লেষণ করলেই অনুমান করা যায় যে চতুর্থ গণিকার হত্যাকারী কোনো এক ভিন্ন ব্যক্তি। তাহলে প্রশ্ন হচ্ছে কে, কে সেই ব্যক্তি? এই প্রশ্নের উত্তর ও যুক্তি দিয়ে ভাবলে সহজেই অনুমান করা সম্ভব। প্রথমত একটা প্রশ্ন থেকে যায়, আঙুরি কি কারণে সেই রাতে বের হল? সে জানত বিপদের কথা, তবুও কার আশ্বাসে সে নির্ভয় ছিল? নিঃসন্দেহে সে কোনো সামরিক পদের উচ্চপদস্থ ব্যক্তি। আরো একটা ভাবনার বিষয় আছে, পরপর তিনটে হত্যা হওয়ার কারণে পাহারা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়, প্রহর ও জায়গা ভাগাভাগি করে পাহারার ব্যবস্থা করা হয় স্বয়ং সম্রাটের নির্দেশে। অথচ তার মধ্যেও চতুর্থ হত্যা করতে হত্যাকারী সফল হয়, এটা প্রায় অসম্ভব ব্যাপার, যদি না প্রহর ভিত্তিক এবং এলাকা ভিত্তিক পাহারা সূচি আগেই হত্যাকারীর জানা থাকে। অর্থাৎ হত্যাকারী আগে থেকেই জানত যে রাতের কোন সময়ে কোন জায়গায় কোন প্রহরী উপস্থিত থাকবে আর কোথায় কোন প্রহরী উপস্থিত থাকবে না। কিন্তু সেটা তো অত্যন্ত গোপন খবর। প্রতি রাতের আলাদা পাহারা সূচিত সেনাপতি নিজে নির্ধারণ করেন প্রতি রাতে। সেটা সেনাপতি কিথক ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির পক্ষেই জানা সম্ভব নয়। আচ্ছা, আমার যুক্তি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে সেনাপতি কিথক?
সভাকক্ষে উপস্থিত প্রতিটা দৃষ্টি এই মুহূর্তে কিথকের ওপর নিবদ্ধ। কিথকের কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠলেও তিনি এখনো শান্ত হয়ে বসে আছেন। ঠোঁটে জোর করে হাসি এনে তিনি বললেন,
ক্ষমা করবেন আচার্য, আপনি সম্রাটের পরমপূজ্য গুরু হতে পারেন, কিন্তু আমার মনে হয় আপনি এই হত্যাকাণ্ড নিয়ে অতিরিক্ত ভেবে ফেলেছেন। নিজের কাল্পনিক কাহিনীর উপর নির্ভর করে আপনি কি আমায় হত্যাকারী প্রমাণ করতে চাইছেন? একটা বেশ্যাকে হত্যা করার মধ্যে আমার কি উদ্দেশ্য থাকতে পারে? আর তাছাড়া আপনার হয়তো মনে নেই যে এই হত্যাকাণ্ডের তদন্তে সাহায্য প্রার্থী হয়ে আপনার দরজায় স্বয়ং আমি উপস্থিত হয়েছিলাম।
বয়স বেড়েছে বটে, কিন্তু কোনো কিছুই আমার বিস্মরণ হয়নি সেনাপতি। আর আমার কথা তো এখনো শেষ হয়নি। আমি বুঝতে পেরেছিলাম যে আঙুরি নামের গণিকার হত্যার পেছনে কোনো গভীর রহস্য আছে, কিন্তু কি সেই রহস্য তা আন্দাজ করতে পারছিলাম না। সেই উত্তর খুঁজতেই আমি নিজে যাই আঙুরির বাড়িতে। সেখানে গিয়ে তার কিছু নতুন পোশাক, গয়না এবং রূপোর মুদ্রা দেখে আন্দাজ করতে পারি যে হঠাৎই কয়েক মাস ধরে তার অর্থ লাভ হয়েছে, আর সেই অর্থের পরিমাণ অনেকটাই বেশি। পতিতাবৃত্তি করে সমপরিমাণ অর্থ উপার্জন প্রায় অসম্ভব। আরও একটা বিষয় দেখে অবাক হই, এই মেয়েটার ঘরে দোয়াত কলম রাখা, অর্থাৎ সে শিক্ষিত। সাধারণত রূপজীবীদের ক্ষেত্রে এটা অতি বিরল। সমস্ত রহস্য আমার কাছে পরিষ্কার হয়ে যায় বিশেষ একটা জিনিসের দিকে আমার নজর পড়তেই। তার বাড়িতে আমি অনেকগুলো ফাঁপা মাদুলি পাই। সেই সময় আমার সঙ্গে উপস্থিত সুসেন সেগুলো দেখে একটা ঠিক মন্তব্য করেছিল যে এই মাদুলিগুলোর সঙ্গে বাঁধা সুতোগুলো অত্যন্ত ছোট, গলায় বাঁধার উপযুক্ত নয়, সম্ভবত হাতে বাঁধার। কিন্তু এক্ষেত্রে সুসেন খেয়াল করেনি সেই সুতোগুলো অনেকটাই বেশি ছোট ছিল, হাতের মাপের চেয়েও ছোট। এই যে একটা আমি সঙ্গে এনেছি। অন্যরা এই জিনিস না জানলেও আমি নিশ্চিত যে সম্রাট এবং জীবসিদ্ধি দুজনেই এটা সহজেই চিনতে পারবে। গুপ্তচর বৃত্তিতে এই জিনিস বহু ব্যবহৃত। জীবসিদ্ধি, তুমি একবার সকলের জানার জন্য বলে দাও দেখি এটা কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে।
পায়রার গলায় বাঁধতে, মাদুলির মধ্যে গুপ্ত সংবাদ ভরে মোম গলিয়ে মুখ আটকে দেওয়া হয়, তারপর প্রশিক্ষিত পাখির গলায় বেঁধে উড়িয়ে দেওয়া হয়। আমরা নিজেরাও এইভাবে গুপ্ত চিঠি পাঠিয়ে থাকি।
ঠিক তাই। কয়েক সপ্তাহ আগেই সম্রাটের সভায় এসে জানতে পেরেছিলাম রাজ্যের গোপন সামরিক তথ্য কোনো এক উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা প্রচার হচ্ছে। এই মাদুলি দেখেই সত্যটা অনুমান করতে বিশেষ অসুবিধে হয়নি। আমার অনুমানে ভুল হলে সেনাপতি কিথক শুধরে দেবেন আশা করি। আঙুরি কোনো সাধারণ গণিকা ছিল না, সে ছিল শত্রু দেশের গুপ্তচর। আমাদের সেনাপতি কিথককে আঙুরি ভাষায় নিজের রূপ ও যৌবনের জালে তার বাড়িতে গোপনে সেনাপতি কিথকের যাতায়াত শুরু হয়। সুরা ও যৌনতার নেশায় সেনাপতি গুরুত্বপূর্ণ সামরিক তথ্য এই মেয়েটাকে দিতে থাকে। মেয়েটা প্রশিক্ষিত পায়রা ব্যবহার করে সেই তথ্য শত্রুর কাছে পৌঁছে দিত।
কিন্তু সাম্রাজ্যের গুপ্তচররা জানতে পারল যে খবর পাচার হচ্ছে। সম্রাটের কানে সেই খবর এসে পৌঁছতেই সম্রাট আদেশ দিলেন বিশ্বাসঘাতককে খুঁজে বের করতে। সেনাপতি কিথক বুঝতে পারছিলেন যে তাঁর সময় আসন্ন, আমাদের গুপ্তচররা আঙুরির খোঁজ পাবেই, আর তারপরেই কান টানলে মাথা আসবে। অতএব নিজেকে বাঁচাতে হলে আঙুরিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াটা সেনাপতির জন্য জরুরি হয়ে পড়েছিল।
এইটুকু বলে চাণক্য আবার সেনাপতির দিকে ফিরলে। এবার সেনাপতি আর কোনো প্রতিবাদ করলেন না, কাঠ হয়ে বসে আছেন তিনি নিজের আসনে। তাঁর দিক থেকে চোখ ফিরিয়ে চাণক্য আবার বলতে শুরু করলেন,
কাকতালীয় ভাবে ঠিক এই সময় পাটলিপুত্রতে দেখা দিল আর এক সমস্যা। একজন উন্মাদ হত্যাকারী যে কিনা খুঁজে খুঁজে পতিতাদেরই হত্যা করে। কিথক হাতে চাঁদ পেল, এই তো সুযোগ। হত্যাকারীর পদ্ধতি অনুসরণ করে যদি আঙুরিকে হত্যা করে দেওয়া যায় তবে দোষ পড়বে উন্মাদ হত্যাকারীর উপর, সেনাপতির উপর সন্দেহ যাওয়ার প্রশ্নই নেই। আর যদি সেই হত্যাকারী তারপর ধরাও পড়ে যায় তবে তো সব সমস্যার সমাধান, তাকে ফাঁসিতে চড়িয়ে সম্পূর্ণ ঘটনার ইতি টেনে দেওয়া হবে। সেনাপতির নাগাল কেউ কোনো দিনও পাবে না। যে অপরাধের সমাধান হয়ে গেছে এবং অপরাধী শাস্তি পেয়ে গেছে সেই অপরাধ নিয়ে আর কেউ মাথা ঘামাবে না, তাই এই হত্যাকারীকে ধরতে কিথক নিজে আসে আমার কাছে। কারণ হত্যাকারী ধরা পড়লেই তাঁর সুবিধা। সে তিনটে করছে না চারটে সেটা একজন অপরাধীর কথায় কেউ বিশ্বাস করবে না। আর এই ক্ষেত্রে তো আরোই অনুকূল পরিস্থিতি, যেখানে অপরাধী নিজেই উন্মাদ। অতএব নিজের অপরাধটা অতি সহজেই উন্মাদ হত্যাকারীর ওপর চাপিয়ে দেওয়া যাবে। কিন্তু আমি তবু নিশ্চিত হতে চাইছিলাম যে আমার সন্দেহ ঠিক, তাই ফাঁদ পাতলাম সেনাপতির জন্য। ভীমার খোঁজ পাওয়ার পরে সেনাপতি যখন আমার কুটিরে আসেন তাঁর সামনে অবহেলা ভরে কথার ছলে আমি ছায়া এবং পীতাম্বরী নাম দুটো উচ্চারণ করি। এগুলো প্রথম দুজন মৃতাগণিকার নাম। যথারীতি সেনাপতি নাম দুটো চিনতে পারেন না, সেটাই স্বাভাবিক। মৃতাগণিকাদের নাম স্বয়ং সেনাপতির মনে না থাকারই কথা, কিন্তু তারপরেই নিতান্ত কথার ছলে আমি আঙুরি নামটা উচ্চারণ করি। সেনাপতি অসাবধানতার বশে আমার ফাঁদে পা দিলেন, এবং এই ক্ষেত্রে সেনাপতি কিন্তু নামটা চিনতে পারলেন। এটা প্রমাণ করে যে এই চতুর্থ গণিকা কিথকের পূর্ব পরিচিতা ছিল। কি সেনাপতি, এখনো অস্বীকার করবেন?
কথা শেষ হতেই কিথক হিংস্র হয়ে উঠলেন, তার মিথ্যা শীতলতার মুখোশ খসে পড়ল। অশ্রাব্য কটু শব্দ বলে কোমর থেকে তলোয়ার বের করে চাণক্যকে আক্রমণ করতে উদ্যত হলে।
খুন করেছি, খুন করেছি, তোকেও খুন করব, কে আমায় আটকাবে? তোর সম্রাটও তোকে বাঁচাতে পারবে না।
তিনি খেয়ালই করেননি যে বহু পূর্বেই ওর দুপাশে দুজন সৈনিক এসে দাঁড়িয়েছিল। তলোয়ার পর্যন্ত হাত পৌঁছানোর আগেই তাকে চেপে ধরল দুজন। কিছুক্ষণের মধ্যেই আরো দুজন সৈনিক তাকে কাবু করে ফেলল।
সেনাপতি কিথক, রাজদ্রোহ, বিশ্বাসঘাতকতা এবং হত্যার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হল। সৈনিকরা নিয়ে যাও একে এবং বন্দি করো কারাগারে।
পৃথককে নিয়ে চলে যাওয়ার পর চাণক্য সম্রাটের দিকে ফিরলেন।
সম্রাট, আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়নি। যাতে ভবিষ্যতে আরো একটা ভীমার জন্ম না হয় তার দায়িত্ব আমাদের। রূপজীবীদের সন্তানরা যাতে সুশিক্ষা পায় সে ব্যবস্থা করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে সমাজের এই সব নারীরাও মাথা উঁচু করে সসম্মানে বাঁচতে পারে। সমাজের বুকে যেন আরো একটা বিকৃত প্রতিহিংসা পরায়ণ ভীমার জন্ম না হয়। ভীমা আমার ব্যর্থতা, আপনার ব্যর্থতা, এই সমাজ ব্যবস্থার ব্যর্থতার প্রতীক।
করজোড়ে মাথা ঝুঁকিয়ে চন্দ্রগুপ্ত প্রণাম জানালেন আচার্যকে।
আপনার দেখানো পথেই এই দেশের উন্নতি সাধন হবে গুরুদেব।
জীবসিদ্ধি আর চাণক্য বসে আছেন নিজের কুটিরে। জীবসিদ্ধি অনেকক্ষণ থেকে কৌতূহল দমন করে আছে সেটা বেশ বুঝতে পারছেন আচার্য। শিষ্যর এনে দেওয়া নতুন মধুর পাত্রর ঢাকনা খুলতে খুলতে তিনি বললেন,
জীবসিদ্ধি, মনে যা প্রশ্ন আসছে তা করে ফেল।
গুরুদেব, আজ রাজমহলে গেছিলাম সম্রাটের কুশল জানতে। কথা প্রসঙ্গে জানতে চাইলাম হত্যাকারী ভীমার কি হল। সেনাপতির বিশ্বাসঘাতকতা নিয়ে সকলে এতটাই স্তম্ভিত যে ভীমার ব্যাপারটা সভাসদরা ভুলেই গেছে। প্রশ্ন করতেই সম্রাট বললেন,
ভাই, অন্য কেউ হলে বলতাম তার মৃত্যুদণ্ড সম্পন্ন হয়েছে, কিন্তু তোমায় মিথ্যে বলব না। ভীমার বিষয়ে কোনো কথা বলার অনুমতি আমার নেই।
তা আমার থেকে কি জানতে চাও?
আচার্য, সমগ্র আর্যাবর্ত সম্রাটকে অনুমতি দেওয়ার মতো একজনই ব্যক্তি এই মাটিতে আছেন, এটুকু বোঝা আমার কাছে একেবারেই কঠিন নয়। আপনাকেই তাই সরাসরি জিজ্ঞাসা করছি, ভীমার কি হল আচার্য?
একটা দেশ শাসন করতে দু ধরনের নীতির প্রয়োজন হয়, সাধারণ নীতি যা সবার সামনে বলা হয়, আর দ্বিতীয় হল গুপ্ত নীতি। দ্বিতীয় নীতিগুলোর কথা মুষ্টিমেয় ব্যক্তি জানে, কারণ সবসময় সেই নীতি সুখকর হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই তা অনৈতিক হয়ে থাকে। আমার আদেশে ভীমাকে জীবিত রাখা হয়েছে, তাকে এক গোপন জায়গায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তার বিকার তার ক্রোধকে ঠিক উপায়ে ব্যবহার করলে আমাদের রাজ্য এক অসাধারণ হিংস্র অস্ত্র পাবে, গুপ্ত হত্যার কাজে সে হবে অপরিহার্য।
জীবসিদ্ধি অবাক দৃষ্টিতে তার আচার্যের দিকে তাকাল।
অবাক হয়েও না, মনে রেখো আমি শুধুই চাণক্য পুত্র চাণক্য নই, আমায় আরো একটা নামে সম্বোধন করা হয়ে থাকে, কৌটিল্য।
সানডে সাসপেন্সে শুনছিলেন অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্র। অডিও নাট্যরূপ দীপ ঘোষ, গল্প পাঠে শেখর, চাণক্য শঙ্করী প্রসাদ মিত্র, জীব সিদ্ধি এবং গল্পের সূত্রধার অগ্নি, কিথক ইন্দ্রনীল ভাদুড়ী, সুসেন মির্চি সায়ন, উল্লুপি তৃণাঞ্জনা দাস, চন্দ্রগুপ্ত সাক্ষ্য রায়, ভীমা সৌমেন চক্রবর্তী, কুন্তল পুষ্পল গাঙ্গুলি, শিশু অর্ণব চ্যাটার্জি, গণিকার চরিত্রে সুপ্রীতি ঋতিকা ও সাঁজবাতি, চন্দন ইন্দ্রনীল চ্যাটার্জি, প্রহরী ও খদ্দের অভিজিৎ, সমবেত কণ্ঠে মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ জয়েন্দ্র ডটস, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তা অর্ণব, সৃজনশীল পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শেষ হল অভিজ্ঞান গাঙ্গুলির লেখা হত্যাশাস্ত্র। সানডে সাসপেন্স শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibanglay বা ডাউনলোড করুন গানা অ্যাপ।